exclusively on FusionBD.com.
Hello, 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে। আমি আরজে সেতু আছি আপনাদের সাথে। অন্যান্য সব বুধবারের মতো আমি এবং সাথে একজন অতিথি রয়েছেন, অতিথির কাছে যাচ্ছি। কিন্তু তার আগে আপনাকে বলতে চাই যে আপনি আসুন হ্যালো 8920-তে, এই অনুষ্ঠানে আপনি আসুন, আপনার জীবনের গল্পটি নিয়ে আসুন। দুটো কারণ, প্রথমত এই অনুষ্ঠানটা আপনাদের গল্পের উপরে কিন্তু টিকে আছে, আপনাদের কারণে অনুষ্ঠানটা সামনের দিকে এগোচ্ছে, তাই আপনাদের উপস্থিতি বা আপনাদের পার্টিসিপেশন খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা এখানে পার্টিসিপেট করতে হলে ফোন করবেন 09613-892-892 এই নম্বরে। আর আরজে সেতু নামে একটা পেজ আছে, সেখানে আপনি কানেক্টেড থাকুন। এই মুহূর্তেই অর্থাৎ অনুষ্ঠান চলছে, শুরু হয়ে গেছে, এবং এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে গেলেই আরজে সেতু পেজটা ওখানে আপনি ট্যাগ করা দেখতে পাবেন। ওটাতে ক্লিক করলে যে পেজে যাবে সেটাই হচ্ছে অরিজিনাল আরজে সেতু পেজ। এছাড়া বাকিগুলো কিন্তু ফেক, ওগুলোতে লাইক দিয়ে আপনি প্রতারিত হতে পারেন। সো প্লিজ টেক ইউর ওন রেসপন্সিবিলিটিস। অনেক ধরনের অনেক কিছু আমি শুনি। আর আজকের অতিথি রয়েছে যিনি, তার একটা ভিডিও লিঙ্ক শেয়ার করা আছে এই পোস্টেই, দেখুন, সেখানে চলে যান, ওই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এবং এটাই অরিজিনাল চ্যানেল যেখানে আপনি জীবনের গল্পের সমস্ত অরিজিনাল কন্টেন্ট পাবেন, শোজ অডিও পাবেন, ভিডিওগুলো পাবেন, অন্য কোথাও পাবেন না। এবং অন্য কোথাও পেলে সেগুলো এখান থেকে ডাউনলোড করে দিয়ে সেগুলো আপলোড করে, এবং সেই চ্যানেলগুলোর এগেইনস্টে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেগুলো অ্যাজ আর্লি বন্ধ হয়ে যাবে। আর অতিথির কাছে যাই এবার, একটু নামটা বলেন।
বুলবুলি।
আচ্ছা, বুলবুলি আছেন আমাদের সাথে। বুলবুলি, একটু বলবেন আপনার বয়স কত হবে?
আমার বয়স 28।
28 বছর। ঠিক আছে, শুরু করুন গল্প, যেখান থেকে মনে পড়ে বা একেবারে ছোটবেলা থেকে।
আমি ছোটবেলায় দেখতাম শুধু বাবা মা মারামারি হয়, ঝগড়া হয়। শুনতাম আমি যে আমার মার চাচা আর আমার চাচা আমার মাকে জোর করে আমার আব্বুর সাথে বিয়ে দেয়। তো আমার মার ঘরে সৎমা ছিল, কারণ আমার মা 11 ভাই বোনের বড়। আমার নানি আমার মার বিয়ের আগে মারা যায়। আমার বাবা তো গরিব, আমার নানার অবস্থা ছিল ভালো। আমার দাদু টাঙ্গাইল বাড়ি ছিল, তাদের অবস্থা ভালো ছিল। সে এক সময় আসাম চলে যায়, আসাম থেকে আবার আমাদের এখানে আসে কুড়িগ্রাম। আমার আব্বু যে আগে বিয়ে করে, প্রথম বিয়ে, সেটা হলো আমার মার চাচাতো বোন ছিল। তার দুটো ছেলে হওয়ার পর সে মারা যায়। মারা গেলে আমার মাকে আমার মার চাচা আর আমার চাচা জোর করে বিয়ে দেয়, এই কারণে যে ওরও মা নেই আমার আব্বুর ছেলেগুলোর মা নেই, দেখে রাখতে পারবে। আমার আব্বুর যাকে বলে মূর্খ, মাও মূর্খ ছিল কিন্তু একটু বুদ্ধিমান ছিল। এরভাবে পার হতে হতে আমরা তিন বোন হওয়ার পর আমার ছোট তিনটা বোন মারা যায়, একটা ভাই একটা বোন হয়। প্রচন্ড বন্যা ছিল, বন্যার মধ্যে আমার বড় আপু বলতো যে দুটা ভাই বোন যে হয়েছে জীবিত, আমার আব্বু বাড়িতে নাই। তো যখন আমার জোড়া ভাই বোন গুলো হয়, মানে আমি চোখ দিয়ে দেখছি কিন্তু কিছু মনে নেই, আমার আব্বু বলতো সারা রাত ভাই বোন গুলো কান্না করছে। মানে আমার মার এমন অবস্থা যে ওদেরকে ধরে কোলে নিবে ক্ষমতা নেই। মানে মাচা পাতা ছিল বন্যার মধ্যে, বাড়ির চারিপাশে পানি, ঘরের চারিপাশে পানি। আমার মা চকিতে অজ্ঞান অবস্থা পড়ে আছে। শেষ রাতে যখন ফজরের আজান দেয়, আমার ভাই বোন দুটা মারা যায় আর আমার মারও জ্ঞান ফেরে। জ্ঞান ফেললে সবাইকে মাটি দেয়, আর এই যে তিনটা ভাই বোন কে যে মাটি দেওয়া হলো, মানে কাপড়ের কাপড় দেওয়ার মতো আমার বাবার লাস্টে ক্ষমতা ছিল না। কিন্তু আগে অবস্থা অনেক ভালো ছিল। টাঙ্গাইলে জায়গা রেখে দাদু ভারত চলে যায়, জায়গা গুলা তার বোনে আত্মসাত করে, তার বাস্তেরা ভাইগনেরা। তো এইভাবে করতে করতে আমার ছোট আর কি জোড়া ভাই বোন নিয়ে পাঁচটা ভাই বোন মারা গেল। মানে এমন হতো আমার মা ব্যাগনেট, বাচ্চা হয়েছে 40 দিন পর আবার বাচ্চা পেটে, কারণ তখন তো কোনো ওষুধ পানি ছিল না আর তাদের মাথায় বুদ্ধিও ছিল না ক্ষমতাও ছিল না। এরকম বছর বছর হতে হতে মনে করেন আমার ছোট তিন চারটা ভাই বোন হওয়ার পর, এখন মানে যেটা আমার ছোট মানে একটা বোন হয়, আর সবাই খালি বলতো যে ওই যে আমার আব্বু আগে বিয়ে করছে, ওই একটা ভাই ওর নানি একবারে নিয়ে নিছে, আর একটা আমার মা পালতো। মা পাললে ওই ছোট থাকতে ওর নানি রে খারাপ বুদ্ধি দিয়ে ভাগাইয়া দেয় ওটারে। ওরা আমার আব্বু সেটা নিয়ে অনেক টর্চারিং করে, আমাদেরকে মারধর করে, ছেলেই ধরা দেয় না, মেয়েরা কি ধরা দিবে। একে একে তিন চারটে বোন হইলাম। আর আমি যখন পেটে, আমার মাকে আমার আব্বু একটা লাল পেরে টাঙ্গাইলে কাপড় কিনা দেয়। পাশের বাড়ির এক মহিলা দেখে আর কি অনেক মানে আকার ইঙ্গিতে বেঁকা ফেঁকা কথা বলে। তারপরে দিকে আমার মাকে আর কোনোদিন আমার আব্বু কাপড় দেয় না। তারপর আমি এরকম বুঝতে পারলাম যখন আমার ছোটটা হয়ে ভেসে যাবে, মানে এক বছর পার হলো, কেউ হামুটা মারা যায়, কেউ পাতলা পায়খানা হয়ে মারা যায়, কেউ জ্বর এসে মারা যায়।
কিন্তু
হ্যাঁ, আমার ভাই বোনেরা, আমার ছোট গুলা,
মানে সব ভাই বোন মারা যাচ্ছে।
মানে আমার ছোট একটা না চারটা পাঁচটা মারা গেছে এই এক বছর একটা করে বাবু হচ্ছে আমার মার।
আচ্ছা,
তো মানে সবাই আমার মারে, আমরা একটা না খালি ভাব বোন হতাম দেখে বলতো আট করে, আমার মাকে বলতো আট করে।
আচ্ছা,
পরে আমার ভাই বোন গুলো যে মারা গেত, আমার আব্বু কাফনে কাপড় দিতে পারতো না। দেখা গেছে নৌকা নিয়ে কোনো কাজে গেছে, আমার ভাই বোন হয়ে মারা গেছে, বা জ্বর এসে দুই দিনের মধ্যে মারা গেছে। আমার নানুর যে পাঞ্জাবি থাকতো, লুঙ্গি থাকতো, সেগুলো মাটি দিত। তো আমার ছোটটা যখন হলো, তো ও একটু কালো হয়, আমি মনে মনে বলি কি, আমার এই বোনটা যদি বেঁচে থাকে আমি ভিক্ষা করে হলে ওকে লেখাপড়া করাবো, আর ও যা চাবে আমি তাই দেবো। এমন অবস্থা হয়, মানে ছোটবেলায় একদিন আমার মা আমাকে রেখে আমার মা মাটি কাটতে যাইত, মানে আব্বু মাঝে মাঝে কাজে যাইত, খোঁজ খবর নাই, চারটা পাঁচটা ভাই বোন তো খাওয়া লাগে, আমার দাদি শুদ্ধা, মানে আমার মা সারাদিন মাটি কেটে আসে, এসে গোসল গোসল করে ওদের একটা টিম ঠিক করে, মানে আমার মা সর্দারের মতো ছিল, টিম ঠিক করে যাচ্ছে। তো আমি ডাকছি, ডাকছি কেন, আমার মা আমার এমন ভাবে ডানার মধ্যে মারছে, মানে আমার হাতটাই ভেঙে যায়।
আচ্ছা,
আমার ডান হাত ভেঙে যায়, ভেঙে গেলে দুই তিন মাস অনেক খারাপ অবস্থা। যখন একটু ভালো হয় আমার মা বলে উঠোন দিকে একটু পানি নিয়ে আসা, তো হাইটে যাচ্ছে একলাই, আমি মানে গোর খেয়ে আবার হাতটা ভুলে গেছে, ভুলে গিয়ে কান বন্ধ উঠে গেছে বলে। কিন্তু তখন প্রাথমিক কোন চিকিৎসা ছিল না। তো ওইভাবে বড় হই, বড় হইতে হইতে আমি আমার যে ছোট ভাই, আমার ছোটরা যে ছোট একটা ভাই হয়, মানে ভাই হলো ছয় নাম্বার।
আচ্ছা,
ভাই যেদিন হয় আমার মা একদিন বিরিয়ানি আনতে বলছে, আমার আব্বু গ্রান্ডারি কাটতেছে, দেখলাম আমার মা বিরিয়ানি আসতে দেরি হচ্ছে, আমার মানে তখন বিড়ি খাইতো যে, বিরিয়ানি আনতে বলছে আমার মার একটু লেট হয়েছে। পিয়ারা গাছের গোড়া দিয়া বডির আচারি ছিল, আমার মা কিন্তু তখন অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে কিছুদিনের ভিতরে, এমন ভাবে মারছে আমার মা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে আমার কাছে আমার আব্বুরে অনেক বকাঝকা করলো, পানি টানি ডাললো, জ্ঞান ফিরলো। তার কিছুদিন পরেই রোজার মধ্যে আমার মার বাবু হবে।
আপনার কততম বাবু এটা?
আমরা তিন বোন
মারা গেছে, কয়টা ভাই বোন?
চার বোন, আমার ছোট মারা গেছে পাঁচটা,
পাঁচটা ভাই বোন মারা গেছে। এগুলো কত?
চারটার পর।
আচ্ছা, কত বছর বয়সে এক একজন মারা গেছে?
একটা বাবু হয়েছে 40 দিন পর আবার বাবু পেটে।
মানে কিভাবে সম্ভব এটা?
মানে আমি এরকম শুনি এখন বুঝি, তখন তো বুঝতাম না।
আপনার মা
বাবা যখন বেগনেট থাকে, মানে বাবু হওয়ার পর 40 দিন এক মাস দেড় মাস পরে যখন মেন্স হয়, তাদের ভুলের কারণে আবার বাবু পেটে হয়।
শারীরিক ট্রিটমেন্ট দরকার হয়, অনেক পুষ্টিকর খাবারের দরকার হয়, অনেক মেইনটেনেন্স দরকার হয়।
না, ওরকম কিছুই ছিল না আমার মার পক্ষে।
হ্যাঁ, কিছু ছিল না বলি তো এটা হয়েছে।
তিন বেলা জুটতো না।
হ্যাঁ, সেটাই তো, তিন বেলা খেতে হবে সেই মাকে, আরো অনেক অনেক মেইনটেনেন্স আছে, অনেক পুষ্টিকর খাবারের ব্যাপার আছে। এবং এত ফ্রিকোয়েন্টলি যদি বাচ্চা গর্ভে ধারণ করা হয়, এটা যে কি পরিমাণ শারীরিক প্রেশার বা কষ্ট সেটা আসলে ওই মাই বুঝতে পারে।
তারপরে তোমার বাবা মানে অত্যাচার করতে,
কারণ ওদের ওই জ্ঞানটা ছিল না।
না, ওই জ্ঞানটা উনি ছিল না।
বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে একটা বাচ্চা পেটে আসলে সেটার যত্ন এবং সে মায়ের এবং বাচ্চার দুজনেরই যে পরিমাণ যতটা দরকার, ফ্যামিলি থেকে মেন্টাল সাপোর্ট দরকার, তার কিন্তু কিছু মানসিক পরিবর্তনও আসে একটা মায়ের যখন বাচ্চা পেটে আসে। মানসিক সাপোর্ট দরকার, শারীরিক সাপোর্ট দরকার, ফুড ইজ নেসেসারি, এছাড়া অনেক ইম্পর্টেন্ট কিছু মেইনটেনেন্স আছে।
তো এই ব্যাপারে,
হ্যাঁ, যে কারণেই খুব আপনার ভাই বোন গুলো মারা গেছে। এবং সেটা কষ্টটা কে পেয়েছে? আপনার মা এত কষ্ট করে গর্ভ ধারণ করলেন, হ্যাঁ, সে বাচ্চাগুলো প্রসব করলেন এবং তারপর সে বাচ্চাগুলো মরে গেল, সবচেয়ে তো কষ্ট আপনার মাই তো পেল। শারীরিক কষ্ট, এরকম বাচ্চা মরে যাওয়া, মানে এটার ফিলিংসটা আমি আই ক্যান্ট এক্সপ্লেইন ইট,
অনেক কষ্ট।
সো একটু কেয়ারফুল, একটু না, প্রচুর পরিমাণে কেয়ারফুল থাকতে হবে ব্যাপারগুলোতে। আমি লিসনারদেরকে বলছি, যারা শুনছেন, প্লিজ বি কেয়ারফুল অন দ্যাট কেস। জি, বলেন আপনি।
তো ভাই হওয়ার আগে যখন পেটে ওই যে মারলো, দেখি আমার মার বাবু হবে, সবাই বলে আমার বাবু হবে, মেয়েরা আসে ঘরে ঢুকে দেখে চলে যায়, মানে বাচ্চা প্রসব হলে যে যন্ত্রণা হয়, কিন্তু 12 দিন বাচ্চা হচ্ছে না।
আচ্ছা,
বাচ্চা হচ্ছে না, ঘরে দরজা দিয়ে আছে, রোজার 12টা আছে। সেদিন আমার মার বাবুটা হলো, সবাই বললো যে আজকের রাতে থাকলে মাও মারা যেত, বাচ্চাটাও মারা যেত, মানে একাই হলো। তখন কিন্তু গ্রামে আছে না ওই যে ছোটখাটো ডাক্তার থাকে, সাইকেল নিয়ে চর এলাকায় চিকিৎসা করে, ওরকমও কেউ মানে আমার আব্বু আনে নাই। পরে আমার ভাই হলো, সবাই বললো হাতে পায়ের চারাগুলো মরে গেছে, আজকে রাত থাকলে মা ছেলে দুটাই মারা যেত। পরে ভাইটা হলো,
সেটা আমি প্রশ্ন করেছিলাম যে আপনার মায়ের শরীর কি খারাপ হচ্ছিল, দুর্বল হচ্ছিল?
হ্যাঁ, দুর্বল হতো, শুকিয়ে গেত, অসুস্থ থাকতো, আবার মাটি কেটেও খেত।
অ্যামেজিং, এগুলোই হয় আমাদের দেশে। আমাদের দেশে যে অর্থনৈতিক যে যাতাকল, তাতে করে সবকিছুই করতে হবে, সংসার করতে হবে, সেই সংসারের মেইনটেনেন্স চিন্তা করতে হবে, বাচ্চা পেটে ধরতে হবে, সেই বাচ্চা পেটে নিয়ে আবার কাজও করতে হবে। দ্যাটস রিয়েলি স্যাড। কি সমাধান আমার জানা নেই, নিশ্চয়ই কোনো সমাধান আছে, একাত্মতা সবার, আরো অনেক অনেক ইনিশিয়েটিভ। যাই হোক, এদিকে না যাই, আপনি বলুন।
আর ওই যে নানু তো ঘরে সৎমা, আমার নানুর দুইটা, আমার নানু নাকি বাংলাদেশে প্রথম নৌকা নামায়, তো নানু হইল তিন দিয়ে নৌকা বানাই,
উনি প্রথম নৌকা বানায়।
হ্যাঁ, উনি বলে প্রথম তিন দিয়ে নৌকা বানায়, মানে আরিসে আসতো শিগুড়ি গ্রাম থেকে। অন্য কোন জেলায় বাড়াইছে কিনা জানি
একটা নিউজ। যাই হোক, আপনি যতদূর জানেন যে আপনার নানু,
অনেক দূরে দূরে মানুষ বলতো তোমার নানুই প্রথম নৌকার সৃষ্টি।
ওনার নাম কি?
আমার নাম ছিল আরিফ খান।
আরিফ খান, আচ্ছা, কোন এলাকায় ঘটনা?
এটা কুড়িগ্রাম।
আচ্ছা, কুড়িগ্রামের হয়তো পুরনো মানুষ বা কালক্রমে শুনেছেন হয়তো, অনেকে অনেকে হয়তো জানেন। প্রিয় শ্রোতা, নৌকার ব্যাপারটা বুলবুলি যেভাবে জানে ও সেভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের নৌকা বাংলাদেশের এটা শত শত বছরের ঐতিহ্য। এটা অনেক ধরনের নৌকা আমরা দেখেছি, একটা কনসোল ভেদেও নৌকার ডিজাইনে কিছু পার্থক্য আছে, মানে অ্যাজ পার অ্যাজ আই নো যে এটা বহু পুরনো একটা ঐতিহ্য বা বহু পুরনো একটা ট্রেন্ড, এবং এটা আমাদের গর্ব। আর এরকম কিছু নমুনা, কিছু এক্সেপশনাল ডিজাইনের এবং বহু প্রাচীন কিছু নৌকার নমুনা হয়তো আপনারা আমাদের জাতীয় জাদুঘরে গেলেও দেখতে পারবেন। ওকে, তারপরে
আমার মারও হেলথে চাকরি হয়, মানে সরকারি চাকরি, সেটাও আমার নানু নিতে দেয় না। নিতে দেয় না, মেয়ে মানুষ চাকরি করা লাগবে না, তার খালি ছেলে একটা মেয়ে, মানে তখন হয়তো বা পাঁচ ছয়টা ভাই ছিল। আর আমার নানুর যে নৌকা বাইতো, আমার আব্বু বাইত নৌকা, যখন তিন দিন একদিন এক সপ্তাহ সফরে যাইতো, ওই নৌকার একটা ভাগ হয় কি, মাল্লা মানে মালিকের অর্ধেক থাকে আর অর্ধেক আর ছেলেরাই থাকতো, মেয়ে জামাইদেরই থাক, তাদের একটা মাল্লাদের ভাগ হয়, ওই ভাগটা মানে আব্বুকে দিত না। মেজু মামা থাকতো, বলতো কি পাড়াই দিস চাল দান, আটা মাটা পাড়াই দিন। আমার বড় আপু বলে একদিন গেছে কি নাকি, মনে করে আমার মামা বলে আমার আপুরে দৌড় মারছে, পরে কি আইসে এক জগ পানি নেয়, আমার আপু কি করছে রাগে টেলাই টিবল পরে জগটা থুয়ে বাড়িতে এসে পড়ছে। আইসা পড়ছে, এতে ওই যে মনে করেন ঘরে খাবার থাকতো না, টাকা ঠিক মতো দিত না, আর বলতো আমার আব্বু কাম করে না, তখন মনে করেন আমার মা মাটি কাটতে বাধ্য, কারণ না তার বাপের বাড়ি থাকলে কি হবে, আর আমাদের জমি জমা আছে, মানুষই খাচ্ছে, মানে আব্বুর আবাদ করার বুদ্ধি নেই, মানে টাকা তো লাগে, কি করে টাকা জমায় উনি জমিগুলো চাষ করবে। আমার মা এত রাগি ছিল, আর আমি এত দুষ্টামি ছিলাম, একদিন আমার ঝিকা গাছের লোকে বাইন্ধা দিচ্ছে ভাত খাবার না দিয়ে, ওই গাছের লোকে বাইন্ধা দিচ্ছে ভাত খাবার না দিয়ে, সবাই ভাত খাচ্ছে আমাকে খেতে দিচ্ছে না, বাইন্ধা রাখছে, দুষ্টামি কি বা করছি। পরে আমার চাষ্ট বোন, যে চাষা, আমার তো একটাই চাষা ছিল, মারা যায়, সেই স্বাস্থ্য বইন মারা গেছে, কিন্তু সেটা তখন বেঁচে ছিল, আমার বলে ছুটে আয়। আমার মা এমন মারতো, আমি একদিন কান্না করতেছি, আমার আব্বু কি করছে আমার এমন আচার দিছে যে আমি পায়খানা প্রস্রাব করে দিছি, আমার চোখ দুইটা বলে কপালে উঠে গেছে, আর আমার মেজু বোনটা মানে আমার যেটা বড় সেটাকে ফেলে দিতে গেছে, মানে
এত প্রচুর অত্যাচার করতো।
হ্যাঁ, প্রচুর, মানে কানলো কেন, ধরলি না কেন, আমার মেজু বোনটাকে নিয়ে ফালাই দিতে গেছে। পশ্চিমে আমাদের একটা লম্বা ক্ষেত ছিল, 10 মিনিট হাঁটলে ওই ক্ষেত শেষ হতো, একবার সেই মাথা ফেলে দিতে যাচ্ছে, আর আমাকে তো ওইভাবে আদা মরা বানাইছে, আমার বলে কোনটা জ্ঞান নাই। পরে আমার কাছে মোতা ধারুদ আমার আব্বুকে বাইরেছে, পরে আমার আপুরে যায় নিয়ে আসছে, তার থেকে যে আমার চোখটা একটু হলো বড় আর আমার গাটা একটু হলো বোঝা, সে থেকেই। পরে বড় হইলাম, দেখলাম যখন আমার ছোটটা হলো, আমার নানু একবার আমার মাকে নিয়ে গেছে, আমি রাত কেটে যে আমার ছোট বোনটা নিয়ে আমার মার সাথে ঘুমাইতাম, আবার সকালবেলা এসে পড়তাম, ধান চাই লাব্বু সব বেঁচে বেলাইতো, দুদিন তিন দিন না খেয়ে থাকতাম। এরকম করতে করতে মনে করেন আব্বু একবার টাঙ্গাইল নাকি শুনলাম বিয়ে করছে, টাঙ্গাইল শুনলাম বিয়ে করছে, পরে আমার মা আমাদের কিনে কুড়িগ্রাম যায়, এই শহরে থাকবে না, তার বাপে দেখে না, ভাইরা দেখে না, স্বামী এরকম করে চলে যায়, উনি কাজকর্ম করবে, আমাদেরকে মাঝে মাঝে কাজ করতে দেয়।
আচ্ছা,
মানে বাড়িতে এমন অবস্থা হলো, মার গয়না বেচতে বেচতে, সাজের খেতা বেচতে বেচতে, হান্ডি পাতিল বেচতে বেচতে, আমাদের যে ভালো ভাত রান্না করে ভালো একটা পাতিলও ছিল না,
সব বিক্রি করে দিত।
হ্যাঁ, সব বিক্রি করে দিল। আর ওই যে ভাই, যেটা বড় ভাই চলে আসলো, বুদ্ধি দেখা দিয়ে দিল, মানে ওরে খুঁজতে খুঁজতে আসতো, জমি বেচে আমার মা আমার আব্বু চাউলের ব্যবসা করতো, ঢেকিতে আমরা ধান বাই না, চাইল বানায় মাথায় করে নিয়ে দুই বোনে দিয়ে আসতাম, তখন বয়স অনেক কম, আদমন করে চাল উঠাই দিত, নিতে পারতাম না, নিয়ে অনেক দূর হাঁটে হেঁটে আব্বুরে দিয়ে আসতাম। তো আমার আব্বু কি করতো, একবার শুনছো ভাই মারা গেছে, আবার শুনছি এক্সিডেন্ট করছে, দুইবার খেত বেছে ওই টাকা গুলো হারাই ফেলছে, হারাই তারে তেমন জায়গা জমিনও নাই, মানুষের খেতে চাষ টাস করে খায়, গেন্ডারি আবাদ করতো, গেন্ডারি চোরা বানায়, বিকেলবেলা ঝুরবো সব, বিকেলবেলা মানে গেন্ডারি ফালাই দেবো, সকালবেলা ঝুরিয়া তাকে কি করবো, মানে আর কি আবার বিকেলে ভাঙাইবো। আমার আপা ও আমরা সাথে সাথে বানতাম, সহযোগিতা করতাম। ওই যে কষ্ট পরে আমার আপু শুনলাম, একটা মানে আমার আপু একটা আমাদের গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক করে, সম্পর্ক করলে গ্রামের বাড়ি একজনের সাথে একদিন কথা বলে যা হয়। তখন কিন্তু আমার আপু বেশি বড় না, এনে অনেক কথা বলা বলি হয়। হইলে ওই ছেলের বাবা কি বলে, কয় ওমরুর, আমার আব্বুর নাম ওমর আলী, কয় ওমরুর হইলো পাঁচটা ছয়টা মেয়ে, ওর মেয়ে আমি আনমু, আমার পাঁচটা ছয়টা ছেলে, মানে এরকম কোন কিছু কথা বলে কথাটা আমার মাথায় খুব পিন করে। তখনই মানুষ বলা বলি করে না, আমার মাথায় খুব পিন করে। পিন করলে আমার আবুরে আমার মামা একটা ছেলের সাথে বিয়ে দেয়, মানে ছেলে ভাই বউর সাথে খারাপ সম্পর্ক, আরেক ভাইয়ের শালির সাথে বিয়ে, যে বরযাত্রী যাবে সেই ভাই বউ যেতে দেয় নাই, যাইতে না দিলে মধ্যরাত্রে আমার মামা এসে আমার বড় অপুকে নিয়ে সেটার সাথে জোর করে বিয়ে দিল। বিয়ে দিলে ছেলে তো পরের দিনই ভাগ, আরেকটার সাথে সম্পর্ক। এটা নিয়ে অনেক কিছু খারাপ কিছু হলো, হলে আমার আপুকে গেল ঢাকা এসে বললো, মানে আমার ফুপুর কাছে
জোর করে বিয়ে দিয়েছিল,
জোর করে রাত তিনটা বাজে ডাইকে আইনা, সেখানে তো বিশ্বের শালি সরছে, সেটা তার সম্পর্কে ফুবাতো বইনে।
ঘটনাটা কি ছিল বলেন তো?
আমার আপু অন্য একটা ছেলের সাথে প্রেম করে, মানে প্রেম করেই তো অপরাধ। এখন মানুষে আবার ওই ছেলের বাবাকে বলে কি, তো ওর মেয়েগুলো তো ভালোই, তুমি ওর মেয়েটাকে ছেলের বউ করে আনো না কেন, আনলেই তো হয়, বউ করে আনলেই তো হয়। তারপরে ওই যে বলে যে ওর তিনটা চারটা মেয়ে, আমার ছয় ছয়টা ছেলে, আমি ওর মেয়েকে কেন আনবো, আনবো না, বা ওর মেয়ের বাতান। পরে কথাগুলো মানুষে যে বলা বলি করে আমার মাথায় খুব আঘাত লাগে। আর আমার আপুরে কি করে, ওই যে প্রেম করছে অপরাত হয়ে গেছে, তার এক বোনের ছেলে, তার ভাই বউয়ের সাথে খারাপ সম্পর্ক, কিন্তু বিয়ে ঠিক হয়েছে, বরযাত্রী যাবে যেটা দিচ্ছে না, ওই যে ভাইয়ের বউর সাথে খারাপ সম্পর্ক, তারা লুঙ্গি মুঙ্গি টেনে ধরে রাখছে। আর সেখান থেকে ছুটে মুটে বিচার টিচার বসছে, এরা তিনটা বাজে আমার বোনকে বিয়ে দিচ্ছে, আমার আব্বু জানে না, আমার মাও জানে না। আমার মা বলছে ওকে ডেকে কই নিয়ে যাস, কয় যেখানে খুশি সেখানে নিয়ে যায়, এটা তোমার দেখার বিষয় নেই, নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয়। কিন্তু ওই স্বামীর সংসার আমার আপারও হয় না, ছেলেটারও হয় না। যাই হোক, পরে মনে করেন অনেক অপবাদ টপবাদ নিয়ে আমার আপু ঢাকা আসে, ঢাকা এসে এক বাড়িতে ওঠে, আমার ফুপুকো বাড়িতে আসে।
ওখানে কি হয়, সংসার করতে পারে না, ছাড়াছাড়ি হয় নাকি?
মানে ছেলে আপুর সাথে সংসার করে না, করবে না।
ওকে,
ওই ভাই বউর সাথে
সংসার, তার অন্য জায়গায় সম্পর্ক ছিল,
তার অন্য জায়গায় সম্পর্ক ছিল, আবার শুনছে আমার আপু আরেকজনের সাথে সম্পর্ক করে, চলে আসছে। চলে আসলে ওই যে গ্রামে স্বামী নিয়ে না খাইলে যেরকম খারাপ খারাপ কথাবার্তা হয়, পর আমার আপু কি করে, 150 টাকা সুদে নিয়ে ঢাকা আসে বোটবাজার।
150 টাকা তাও সুদে
নিয়ে ঢাকা আসে, সে হলো বোটবাজার আমার ফুপুর বাড়ি। সে আমার ফুপুর বাড়িতে আসে এক কাকার সাথে, সে এক বাড়িতে থাকে, এক বাড়িতে থাকলে সেই চাষি কষ্টের কথা শুই না, চাকরি দিয়ে দেয়।
আচ্ছা,
চাকরি দিলে তার দুই মাস পর আমি এসে পড়ি। আমার মা বলে ও রাত্রে দিনে ডিউটি করে, রান্না করে খেতে পারবে না, তুমি ওখানে গেলে। আমি লুবে লুবে আসি, কারণ বড় পারে অনেক ভালোবাসি, লুবে লুবে আসি, পড়ালেখা করাবে। আর আমি ছোট থেকে খালি কি মনে করতাম, যে আমার কেউ যদি পালক নিত, মানে মারি খাইতাম না, আমার যদি লেখাপড়া করাইতো, আমি অনেক বড় কিছু হতাম। হইয়া যে আমার পালতো তাকে আমি দেখাশোনা করতাম, আর আমি আমার মারও কষ্ট দূর করে দিতাম, কারণ আমার মা প্রচুর কষ্ট করত, এত কষ্ট করত, আমি আমার মার গায়ে ব্লাউজ দেখতাম না।
আচ্ছা,
দেখতাম অন্য মানুষের ব্লাউজ পরে আমার মা ব্লাউজ পরে না, অন্য মানুষেরা ভালো ভালো কাপড় পরে, আমার মার পরে অনেক ছেঁড়া ছেঁড়া কাপড়, আর আমার আব্বু অনেক মারধর করে। খালি আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমার যদি কেউ পালক নিত, আমার যদি কেউ পালক নিয়ে লেখাপড়া করাইতো। ঢাকায় এসে চাকরি নেই, প্রথম যদি নামে আসি, আমার একটা অফিসের গেটে যাইতে বলে, আমি যাওয়ার পথে এক কাপড় সাথে দেখা হয়, তার নাম আসিয়া, সে নিয়ে আমার অন্য অফিসে চাকরি দেয় দিলে। এদিকে তো খবর হয়ে গেছে আমি অফিসে যাইনি, মাইকিং করা হয়ে গেছে, কারণ মাইকিং করা হয়ে গেছে, আমি হারাই গেছি, রাত 9টা বাজে বাড়িতে গেছি, চাকরি হয়েছে আর মারধর করে নাই, রয়েছি। রইলে আমার বড় অপুর বিয়ে হয়ে যায়, পরে আমরা এসে বুটমিল্লাকে এলাকায় ভাড়া থাকি।
কোন এলাকায়?
বুটমিল্লাকে এলাকায় ভাড়া থাকি, যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে বড় অপুর বিয়ে হয়। আমার বড় অপুর বিয়ে হয় কেমনি, বরযাত্রী 3 দিন যায় ফিরে আসে, আমার আপুকে দেয় না।
কেন
দেয় না? মানে ময়মনসিংহে এক ছেলে পছন্দ করছে, ছেলে কালো, মানে দুজনের কোন সম্পর্ক নাই, পছন্দ করে বিয়ে। মানে যে বাড়িতে ছিলাম উনির এক ভাইয়ের বউ বিষ খেয়ে মরছে, আরেক ভাইয়ের বউ চলে গেছে। বরযাত্রী 3 দিন যেদিন দেয় না, ওই দিন মানে আমার দুলাভাই নেতা বেতা নিয়ে যায়।
বরযাত্রী দেয় না মানে?
বরযাত্রী যায়, মেয়ে দেয় না।
মেয়ে দেয় না? আচ্ছা,
যে বাড়িতে থাকি ওই বাড়িদেরকে কাকা ডাকি।
আচ্ছা, এটা কোন মেয়েটা, আপনার বোনের?
আমার বড় বোন।
আচ্ছা,
আমার বড় বোন তখন চাকরি নিয়েছে 5-7 মাস পর। তো ছেলে দিন দিনে দিন নেতা ব্যথা নিয়ে যায়, যে আজকে যদি একে না দেয়, এরা 3 বোন চাকরি নিছে, এর মধ্যে আমার মেজুটাও চাকরি নেয়, মানে 2 মাস আগা বাসা 3 বোনে চাকরি নিয়ে নেই। যে এই তিনটাকে আমরা তিনজন আছি, মানে আমার দুলাভাই তালতো ভাই আছে, একটা ফুফাতো ভাই আছে, একটা আমার দুলাভাই, তিনজন আমাদের তিনটারে আটকে নিয়মিত চলে যাবে। পরে বিয়ে দেয়, কারণ নেতারা তো তাদের সাথে কথাবার্তা বলে বিয়ে দেয়, বিয়ে হয়। কিন্তু ওই বাড়ির একটা ছেলে জেলখানায় থাকে, জেলখানায় থাকলে 10 বছর পর জেলে থেকে সে আমার পিছে লাগে, আমরা সেখান থেকে চলে যাই।
আপনার পিছে লাগে
মানে আমাকে, আমার সাথে সম্পর্ক করতে চায় বা প্রেম করতে চায় না, বিয়ে করতে চায়, মানে তখন আমি এসব বুঝি না।
বয়স কত
তখন? আমার বয়স 11 চলছে, 11 মাঝামাঝি। তো আমাকে নিয়ে আসে, নিয়ে এসে ভাড়া থাকি, ভাড়া থাকলে কয়েক মাস পর আমার মাকে আনে। মাকে আনে কেমনে? আব্বু রাজমিস্ত্রির কাজ করতো, এখন বুঝি রাজমিস্ত্রির কাজ তো প্রতিদিনই হয় না, মাঝে মাঝে গ্যাপ যায়। তো আমার আব্বু রাজমিস্ত্রির কাজ করতো, আমি আমার মেজো বোন মামাতো বোন, আমার আব্বু আমার ছোট মামু ভাড়া থাকতাম একসাথে, আমি আমার আব্বুর বুকের মধ্যে ঘুমাইতাম চাকরি করে। তো আমার আব্বু যখন ওই যে তাস খেলতো অবসর সময়, আমার ছোট মামার সাথে এক পর্যায়ে ঝগড়া হয়, মানে মারামারি পর্যায়ে। আব্বু আমার এক মামা যে আমার 9টা মামা,
মানে 9টা আপন মামা,
আমার 9টা আপন মামা যায় দেখে। আমার যে ছোট তিন ভাই বোনই অসুস্থ, সবগুলোর আমার সহ হয়েছে, আমার মা অসুস্থ, কিন্তু আমার আব্বু বাড়িতে টাকা দিচ্ছে না, ঠিক মতো কাজ করতেছে না, টাকা দিচ্ছে না, এগুলো খায় কি বা কিভাবে কি হয়। মামারা বুদ্ধি করে মাকে বেড়াইতে আনলো, বেড়াইতে আনা মানে এদের একটা পরিকল্পনা ছিল, বেড়াইতে আনবে কিন্তু আর দেবে না। আব্বু বাড়িতে যায়, মাকে নিয়ে আসে, তখন আমার বড় আপু প্রেগনেন্ট থাকে আর আমার মাকে যেতে দেয় না। যেতে না দিলে তখন তো মাকে নিয়ে, মানে যে ফ্যাক্টরিতে চাকরি করি 9 মাসের ওভারটাইম বাকি, 1 মাসের বেতন বাকি, অন্য অফিসে অন্য অফিসে চাকরি নেই
তখন। আচ্ছা হ্যাঁ বলেন।
তখন মনে করেন যে তখন আমার বেতন ছিল 800, অন্য অফিসে কুড়িয়া অফিসে চাকরি নেই, চাকরি নিলে সেখানে বেতন ধরে হইল গিয়া 2400।
আচ্ছা
2400 বেতন ধরে, বেতন ধরলে সেই টাকা টুকা দিয়ে দেয় না, মানে এমনও দিন গেছে না খাইয়া, 5টা বা 6টা ভাই বোন নিয়ে 2টা রুম ভাড়া, কি দিয়ে কি করে খাই, মানে বাকি বুকি দিয়ে কষ্ট করে চলতে 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 ওভার টাইম নিয়ে ভাইয়া মাসে 18 দিন রাত 2টা বন্ধ ডিউটি করতাম, রাত 18 দিন 2টা বন্ধ ডিউটি করতাম। আমার এমন হইতো ভাইয়ের আসলে আমার কাঠনের ভিতরে পড়ে রাখতো।
কিসে?
কাঠনের ভিতরে।
কেন?
ছোট মানে, ছোট মানে আমি এমন করতাম, আমার সুতো ভাঙাইতে দিচ্ছে হেল্পারি করতাম, সুতো ভাঙাই মানে আমি সেলোয়ার খুলে দিয়ে হাঁটা দিতাম, নিজে হাফ প্যান্ট সবসময় আমার নিজে হাফ প্যান্ট থাকতো, মানে সেলোয়ার ভালো লাগে না হাঁটতে, খুলে দিয়ে হাঁটা দিতাম।
আচ্ছা।
আমার ছোট বইলে মাথা স্কার্প বাইনে দিত, গায়ে উন্না দিয়ে দিত, আমি কি করতাম, আমি উন্না পরবো কেন, উন্না মানে ছেলেদের মেশিন এর সাথে বাজায় শুয়ে চলে গেতাম।
আচ্ছা।
আমাদের একটা মনুভাই ছিল, মানুষ বলতো যে মনুভাই তোমার পাগলে উন্নত হয়ে গেছে, মানে বুঝতে পারতো যে মেয়েটা ছোট, তখন মনুভাই ডাকতো, মনুভাই তোমার পাগলে উন্নত হয়ে চলে গেছে। ওই উন্না টুকাই নিয়ে আবার দিত, ধরে তো বাইর করে দিবে, উন্না ফেলে দিস কেন, সেলোয়ার খুলে ফেলিস কেন, মান সম্মান বুঝিস না, খুলিস না। এরম করতে করতে মনে করেন যখন বোন গুলো আসলো, আসার পর আমি যে নতুন অফিসে চাকরি নিলাম, 2-3 হাজার টাকা বেতন পাই ভালো, আব্বু আসলো, এর মাঝে 2-3 বছর কেটে গেছে, আব্বু আসলো মাকে নিতে, সেদিন আমি 3175 টাকা বেতন পাই। দেখি আমার আব্বু রাত্রে আসছে, সকালে চলে যাচ্ছে, আমার আমার আব্বার ফুফাতো ভাই সাথে আসে মাকে নিতে, তারা তারা কি পরামর্শ করে জানি না, আমার বড় আপা বলে কি জায়গা জমি বিক্রি করে তোমার কাছে এসে পড়বো, মামাদের কাছে এসে পড়বো, এসে এখানে জায়গা জমি রেখে সবাই মানে আমার আব্বু জায়গা বিক্রি করে ঢাকা আসবে, আসলে আমার আব্বুর একটা ছোটখাটো দোকান টোকান দিয়ে দিলে আমরা ভালো অবস্থা চলতে পারবো। সেখানে যে কি কি পেস লাগে জানি না, আমার আব্বু আর আসে না। আমি যখন 2002 সালে 5 মাসে ইপিজেডে চাকরি নেই, চাকরি নেওয়ার পর যেদিন চাকরি নেই সেদিন মনে করেন ওই একটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক হয়,
মানে
মানে আমি যখন 2002 সাল 5 মাসে
আইন শৃঙ্খলা বাহিনী বলতে তো বাহিনী মানে তো বিশাল বড় ব্যাপার,
মানে সেনাবাহিনী,
মানে সেনাবাহিনীতে কর্মরত কারো একজনের সাথে আপনার
কারো একজনের সাথে আমার
সম্পর্ক হয়। আচ্ছা দাঁড়ান, কি ধরনের সম্পর্ক এগুলো এখনো শুনতে পাচ্ছি না আমরা, কারণ আমাদের এখন ব্রেক নিতে হবে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 920 জীবনের গল্প, এবং আজকের অতিথির গল্প আমরা শুনলাম, বাট এখন একটা বিরতি নিতে হচ্ছে। তার জীবনের গল্পটা অনেক বেশি ডাইমেনশনাল, দ্যাট ইজ এখন শুনে অনেকখানি ফ্ল্যাট মনে হচ্ছে আপনার, মানে মনে হচ্ছে যে তো খুবই কমন, বাট বিষয়টা সেরকম নয়। গল্পের মূল জিনিস সামনে আসছে, যেগুলো শুনে আপনি পুলকিত এবং আতঙ্কিত দুটোই হবেন। সো প্লিজ ডোন্ট গো এনিওয়্যার, আপনি শুনছেন হ্যালো 920 জীবনের গল্প, আর যে সেতু আছে আপনার সাথে একটু পরে ফিরে আসছে। হ্যালো 8920 জীবনের গল্প, হ্যালো 8920 জীবনের গল্প। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আর যে সেতু আছে আপনার সাথে এবং রয়েছে বুলবুলি। বুলবুলির গল্পের একটা পার্ট আমরা শুনেছি এবং আমি একটু বলেওছি আপনাকে যে এই পর্যন্ত শুনে হয়তো মনে হয়েছে যে গল্পটা তো একইভাবে আগাচ্ছে, কিন্তু নয়, ব্যাপারটা সেটা একদমই নয়। আপনি সাথে থাকুন, আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। বাট ফোন নম্বরটা একটু বলে দিই, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন। আজকের অতিথির মতো আপনিও এখানে বসে লাখো লাখো মানুষের কাছে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। 09613892892 ফোন করুন এখানে। আর আরজে সেতু নামে পেয়ে যাচ্ছে এবিসি রেডিও 89.2 FM এ। ফেসবুক পেজে এই মুহূর্তেই আজকের অতিথির ছবি সহ, অর্থাৎ বুলবুলির ছবি সহ একটা পোস্ট দেওয়া আছে, সেখানে আরজে সেতু পেজটা ট্যাগ করা আছে, ওটাতে লাইক দিন। আর একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই একই জায়গায় পাবেন, যেখানে ক্লিক করলে আপনি একটা চ্যানেলে যেতে পারবেন, সেখানে এই বুলবুলির একটা ভিডিও আছে এবং ওই চ্যানেলেই সবসময় আপনি জীবনের গল্পের সমস্ত আপডেটস, ভিডিও, অডিও এগুলো পাবেন। যাই হোক, আমরা বিরতি নিয়েছিলাম যে আপনি যখন সাভারে আসলেন, আর্মিতে কাজ করে এরকম একজন মানুষের সাথে আপনার একটা সম্পর্ককে
নানা হতো ইয়ং
বয়সে, তা সম্পর্কে নানা হতো কিভাবে?
সে হলো আমার মামার মামা শ্বশুর,
মামার মামা শ্বশুর।
চাকরি নিলাম যেদিন ইপিজিতে, ওইদিনই ছেলেটার সাথে পরিচয় হলো। এর মাঝে আমার আমরা কবিরপুরে একটা জায়গা কিনি, সেটা আমার মামারা ফেরত নিয়ে আমাদের কালিয়াগুড়ির একটা জায়গা নিয়ে দেয়। সেই জায়গাটার প্রশ্ন পরে আসি, যাতে ওই জায়গাটা শুধু টাকা নিয়ে কিনি, কিনলে সেখানে ঘর তোলা চলছে, আমার চাকরিও চলছে, ভাই বোন গুলারে ছোট তিনটা ভাই বোন স্কুলে ভর্তি করে দিলাম, দুই বোনে কর্ম করি। ওই যে আমার বরাবর যে বিয়ে হলো, এখন তাদের মেয়ে রাখার জন্য আমার মাকে আর যেতে দিল না। তো আমি যখন ইপিজেডে চাকরি নেই, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক হয়, কিছুদিন পর আমি তাকে তার সাথে 5 বছরের সময় নিই, 5 বছরের ভিতরে আমি আপনার সাথে কোন ঘনিষ্ঠতা হতে পারবো না, আমার ভাই বোনদেরকে মানুষ করতে হবে।
5 বছর?
হ্যাঁ। তো কিছু টাকা পয়সা জমায় আমি আমরা দুবোন আমার আব্বুর কাছে যাই, যে হয় আব্বুকে নিয়ে আসবো, ঘর দেওয়ার জন্য কিছু টাকা জমায় চলে যাই, হয় আব্বুকে নিয়ে আসবো না মাকে পাঠাই দেবো। আর যাই দেখি আব্বু 3 দিন ধরে বিয়ে করছে।
আচ্ছা, আব্বু 3 দিন আগে বিয়ে করছে?
3 দিন আগে বিয়ে করছে।
মানে আপনার মায়ের সাথে কোনো ঝামেলা ছিল কি আব্বু?
ঝামেলা বলতে ওই যে বেড়াইতে আনার কথা বলে আনছে আর দিচ্ছে না, সেখানে তো গ্যাপ হয়ে গেছে 2-3 বছর। মানে সবাই চেষ্টা আছে আব্বুকে আনতে, ওই যে তাসমাস খেলে, ঠিক মতো কাজ করে না, আর ওই জায়গায় তো কোন উন্নত এলাকা না, 6টা সন্তান নিয়ে সে 8 জন মানুষের সংসার চালাইতে পারে না, মানুষের খেতে কাজ করতে 10 টাকা 10 টাকা কেজি চাল ছিল। তো দেখা দেখি হঠাৎ করে আব্বু 3 দিন ধরে বিয়ে করছে, বড়টা তো অনেক কান্নাকাটি করলো, মানে আমরা নাই রেখেছি পুরী গ্রামে, দেখলাম বিয়ে করছে, অনেক কান্নাকাটি করলো। বললে আমার আব্বুর বাড়িতে উঠলাম, আমার নানুর বাড়িতে ছিলাম তখন, আমার নানু জীবিত।
বিয়ে করে কি বউ নিয়ে আসছে কি বাড়িতে?
বাড়িতে, ঈদের একদিন আগে গেছি, দেখি 3 দিন আগে বিয়ে করছে। পরে আমার আব্বুর বাড়িতে আমরা যাই না, আগে আমার নানু বাড়িতে থাইকে থেকে আসে পড়ি, আসলে এর সাথে মার সাথে মা অনেক কথা কাটাকাটি হয়, আর আমার দুলা ভাই মামারা যেতে দেয় না। এভাবে 2-3 বছর চলে যায়, আমার মা আমাকে নিয়ে শহরে কেস করতে যায়, আমি সাথে যাই।
মানে বাবার এগেইনস্টে কেস করবে?
এগেইনস্টে কেস করবে, মানে আমাকে নিয়ে যায়, তখন তো টাকা পয়সা নেই, দুই বোনে মনে করেন এবার এসে 3-4 হাজার টাকা বেতন পাই, খাওয়া দাওয়াই চলে না, তখন তো হাতে কোনো টাকা পয়সা নেই। কেস করতে যাই, এক বয়স্ক লোক, তখন 40 বছর হবে, আমার বয়স 11-12, ওই মানে আমার মাকে এমন ভাবে কথা বলে, মানে আমার মা বললো পরের দিন বললো যে আমার কেস টেস্ট লাগবে না, ও বিয়ে করছে, ও সংসার ও করে খাক, আমার মেয়ের কি ইজ্জত খাওয়াবো নাকি আমি। মানে লোকটা আমার মাকে এইভাবে বলে, মানে আমাকে খারাপ প্রস্তাব দেয় আর কি, টাকাও চায় আবার খারাপ প্রস্তাবও দেয়। পর আমার মা আর কেস টেস করে না, তো আমার নানু আমার মাকে নিতে আসে যে আমার মেয়ে আমাকে দিয়ে দাও, তোমরা কি করবা করো, আমার দেহের বিষয় নেই। তাহলে আমার মাকে যদি আমার নানু নিয়ে যায় তাহলে আমরা কি করবো? পরে আমি আমার নানুরে বুদ্ধি খাটাই, তখন নিয়ে কথাটা বলি, নানু তুমি আমার মার জন্য যা করছো তার দিকে আমি যদি বেঁচে থাকি তোমার দিকে বেশি করে দেখাবো, ছোট ছোট ভাই বোন মারা গেছে, তাদের প্রতি 3টা বেঁচে আছে, মায়ায় আলাদা, আমার ছোট বোনটা হলে তো পালকই দিতে চাই, পালক দিতে দিই না, খুব সুন্দর হয়, ফুটফুটে হয়, ভাইও তো একটাই, নিতে দেয় না, কই আমি তার থেকে বেশি কিছু করে দেখাবো। বলে আমার মারে নিতে দিই না, আমার মারা আর চাকরি চাকরি করতে দিই না, আমার দুই বোন চাকরি করে 3টা ভাই বোন স্কুলে ভর্তি করে দিলাম, 4-5 বছর ভালোই রইলাম। 2007 সালে ওই ছেলের সাথে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তো আমার দুই সালে সম্পর্ক হলো।
আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করতেন এমন একজন মানুষের সাথে?
হ্যাঁ, কাজ করতেন।
এবং তিনি আর্মিতে কাজ করতেন এবং সম্পর্কটা হলো কি আপনার নানা? এখন পর্যন্ত এতটুকুই জানি যে সম্পর্কের জের ধরে উনি আপনার নানা হতো, নানা বলেই ডাকতেন, তাই তো? কিন্তু উনি আবার ইয়াং মানে বয়স্ক,
কেমন
বিয়ে করেন? বয়স্ক ত্রিশের মধ্যে ছিল,
ত্রিশের মধ্যে ছিল। আমাদের বাড়ির আশেপাশে উনাদের কাঁঠাল আছে, ছুটি পায় উনার বড়টার সাথে কাঁঠাল কাটতে যায়। রিক্সায় আমি বসে থাকি, আমার ডাক দেয় এদিকে শুন, রিক্সায় বসে থাকি, পরে আমার বলে চল আমার সাথে ঘুরতে যাই, কে আমি ভালোবাসি। পরে আমি কিন্তু তখন বুঝি না, আমি ডাইরেক্টলি বলি আমি আপনি যে আমার ভালোবাসেন আপনি কি আমার বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করবো। পরে বললাম যে আপনারা তো ধনী মানুষ, আমাকে তো মেনে নেবে না, আপনার মানসর মানের ব্যাপার আছে না? কয় না মানসর মানে কোনো ব্যাপার নেই, আমি মেনে নিলে সব ঠিক। মানে আমি ছোটবেলায় দিকে মানে টেটনা ছিলাম, মানে জিনিসটার গভীরতা না বুঝলেও জিনিস ফটফটায় বলে দিতাম। পরে আমি নবীনগর তার সাথে বেড়াইতে আসি, একদিন আমাকে নিয়ে হোটেলে যায়, দুই দিন উনার এক বন্ধুর বাসায় যায়। কিন্তু এমন ছিল এই কয়েক বছরের ভিতরে, মানে আমি যে উনার সাথে একটা বিছানায় বসে আছি উনি আমাকে টাচ করতো না, শুধু বলতো তোকে কি বলবো, তুই তো অনেক ছোট, তুই বাড়িতে বলে দিস নাই আমাকে না।
মানে আপনাকে যে প্রস্তাব দিল আপনি রাজি হয়েছিলেন?
হ্যাঁ রাজি হয়ে গেছি।
আচ্ছা,
রাজি হয়ে গেছি মানে আব্বু নাই, মানুষের দেখতাম আশেপাশে সম্পর্ক টম্পর্ক করে, তাদেরকে মজা কিনে এনে দেয়, ঘুরতে নিয়ে যায়, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, ছাতা মাথা এনে দেয়। মানে আমি ভাবতাম এটাই মনে হয় সম্পর্ক।
আচ্ছা,
কিন্তু ও কিন্তু আমার এইসব দিত না, কিছুই দিত না।
তাহলে কি করে?
পরে আমার এ বেড়াইতে নিয়ে গেল, আমি যে এখন বুঝি ওটা হোটেল, একদিন আমার হোটেলে নিয়ে যায়, মানে ও যেন বাহিরে কি করে ওর একটা বন্ধু আর কি, ওখানে গেতে গেলে সাইন টাইন নাম টান যা লাগে। এখন হোটেল লোকটা বলতেছে কি ইনি তো বিভিন্ন সময় বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসে, আমাদের ম্যানেজ করতে হয় না, মানেটা কি? পরে বলো না 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 এটা এটার কেস অন্যরকম। বসলে ওই দিনও আমি বিছানায় বসে আছি, আমার কিছু বলো না, আমার শুধু বলতো মাথা চুলগুলো হাতাই দি। তাহলে তো তার সাথে কোথাও আমি আবার বন্ধু বান্ধবীর সাথে যে আলাপ করতাম, বলতো কি দেখবি তোর গায়ে টাচ করে কিনা?
আচ্ছা,
বলতাম না পাইতালে সমস্যা নেই, মানে তার সাথে তাহলে তো যেখানে সেখানে যাই তাহলে সমস্যা নেই। কিন্তু আমি তার প্রচুর ভয় পাইতাম, যেমন লম্বা চোরা, স্বাস্থ্য মোটামুটি ভালো আর বয়স অনেক বিশেষ, চোখ দুটো ইগল পাখির মতো,
ইগল পাখির মতো
মানে লাল লাল কালো হইলো চেহারাটা ভালো। আর ও আমার ভয় পাইতাম ছোটবেলে, এখন বুঝি ছোটবেলে টাচ করতো না। তো এর মধ্যে যদি পাঁচ ছয় বছর কেটে যায়, আমার আব্বু একদিন আসে, আমি আমার আব্বুর একটা মেয়ে হয় আমি মেরে ফেলার জন্য খুব চেষ্টা করি। আমি এটা বলি যেখানে আমার ছোট বোনের নাম বলি, যেখানে আমার পরি আর আমি আমার বাপের বুকের উপর শুয়ে থাকবো, সেখানে আমি মেয়েটা শুয়ে থাকবো কেন? আমার গৃহবন্দী করে রাখে গাজীপুরে আমার আফা, যেহেতু গেলে সত্যি সত্যি মেরে ফেলবে। আর সাত বছর পর আমার আমার আব্বু আসছে, আমার ফুফা আসছে, আমার মামা আসছে, আর কি অনেক গেঞ্জাম চলে তাদের ভিতরে বিয়ে করছে। একদিন আমি তখন 2006 সাল জানুয়ারি মাসের 19 তারিখ আমি অফিস থেকে যাচ্ছি, ছেলেটা আবার বিদেশ চলে যাবে, হংকং চলে যাবে। আমি ওর চাচাতো ভাই বউ বাঁচতে বুঝতে মানুষের কাছে শুনতে পারি, কিন্তু আমার বলে নাই, তখন তো মোবাইল ছিল না।
আচ্ছা, আপনার নানার কথা বলছেন?
হ্যাঁ নানার কথা বলছি।
আচ্ছা, নানা আসলে নানা না, নানাকে সম্পর্কের খাতিরে নাম ধরে,
সম্পর্কের নানার খাতিরে নানা বলে।
আচ্ছা, কিন্তু তার সাথে আপনার প্রেম হয়েছে আর কি?
তার সাথে প্রেম হয়েছে পরে ওই 2006 সালে জানুয়ারি মাসের 19 তারিখে আমি অফিসে যাই, 7টা বাজে আসি, আসলে ওই লোকটা বাজারের দিকে আমার পিছু নেই, বাজারের দিকে আমাদের বাড়িতে যেতে 7-8 মিনিট লাগে, সেখানে মনে করেন বাতি বুদ্ধি নাই, একটু রাস্তা আর একটু বাগান টাগান, বাম পাশে ধান খেত, ডান পাশে গজারি বাগান, কাঁঠাল বাগান, এরকম। তো উনি আমার সাথে হেঁটে যাচ্ছে, কারণ উনি বিদেশ চলে যাবো, উনির সাথে আমার কথা বলা দরকার, কারণ উনি তো আমাকে খারাপ কিছু বলে না, আর তখন আমি খারাপ বলে বুঝিও না, মনে করেন তখন তো আমার 12-13 বছর 14 বছর চলে। আমি ওর সাথে যাচ্ছি, তো কাঁঠাল বাগানে ওখানে ঠুম করে দাঁড়ালো, আমি সুযোগ পাইলাম কথার বলার জন্য, সবাই বলে ও কথা কম বলে, সবাই বলতো কথা কম বলে। তো রাত্রে 7টায় ছুটি হয়েছে পিজির থেকে, আমাদের বাড়িতে যেতে 1.5 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা, 1:30, 9:30 বাজবে। তো উনি দাঁড়াইছে ফাঁকা জায়গায় দাঁড়াইছে, কথা শুন শুন, আমি শুন বললাম, বললে মনে করেন কান্না করতেছি, আপনি বিদেশ চলে যাবেন আমাকে বললেন না, সবাইকে বললেন, ও বললে কনফার্ম ছিলাম না, এখন আমাকে টেনে নিয়ে ঢালাই চলে যাচ্ছে, মানে নামা জায়গায় চলে যাচ্ছে। নামা জায়গায় চলে গেল তো আমি ওকে ভয় পাই, কিন্তু খারাপ দিকে তো ভয় পাই না।
নামা জায়গায় যাচ্ছে মানে?
মানে যেমন মাঠের কিনারে হেঁটে যাচ্ছি, নামায় কাঁঠাল গাছ, জঙ্গল জঙ্গল চাই।
ওকে, কোন জায়গাটা এটা?
সেটা হলো আমাদের সফিপুরে।
আচ্ছা,
নিয়ে গেলেও মানে ওই যে বললাম যে ওর চোখ দেখলে ভয় পাই, কিন্তু ওরে তো খারাপ বিষয় ভয় পাই না।
রাইট,
এদিকে তো মানুষ রাস্তাতে গেলে কথা বলতে দেখবে খারাপ বলবে, কথা বলছি মানুষ তো একটা মানুষকে রিকোয়েস্ট করে, একটা প্রস্তাব করে, সেরকম প্রস্তাবও করে না, ডাইরেক্টলি আমার টাচ করতেছে। আপনি আমাকে কি করতেছেন? আমি যে শাড়ি পরে আমার শাড়ি টেনে খুলছে, আর ও মানে ওরকম কোন প্রস্তুতি নিচ্ছে। যখন আমি দেখলাম আমার শাড়ি টেনে খুলতেছে বা ওর প্যান্ট খুলতেছে, তখন আমি ওটা হাঁটা দিছি
মাঠে ময়দানে,
মাঠে ময়দানে না মানে জঙ্গল জঙ্গল সাইড, ওই জায়গায় রাত্রিবেলা কোনো মানুষ চলে না এবং নামে না, তার সাইডে দিয়ে রাস্তা। তখন মানে আমি ওইভাবে হাঁটা যেন ও আমার ধরতে না পারে। হ্যাঁ, থাপাতে ধরে নিল, নিয়ে মনে করেন মানে আমি ওর নিষেধ করতেছি, ভালো মন্দ বুঝতেই পারতাছি না। ও আমার বলতেছে যে আমি যে চলে যাচ্ছি, দুজন কারো কারোর সাথে কারো কোন সম্পর্কে না পড়তে পারিস বা কারোর সাথে প্রেম করতে না পারিস, এই জন্য আমি তোকে ভালোবাসি না, বললাম আমার সাথে খারাপ কাজ করে, খারাপ কাজ করলে আমি আর ওর সাথে কথা বলি না, আমি আমাদের বাড়িতে চলে যাই। ওখান থেকে যেতে দেড় দুই মিনিট লাগে বাড়িতে যেতে। বাড়িতে যা দেখি আমার আব্বু, আমার ফুবা, আমার মামা, আমার অনেক কষ্ট, অনেক কষ্ট লাগে। আমি ভাতের ফ্লাক্সটা বিছানায় একদম ঢিলা দিই যাতে ভেঙে যায়, মানে আমার মনে মনে রাগ, আজকে যদি আর না আসতো আমার মা আমাকে নিতে যেত, এলোকটা তো আমার খারাপ ব্যবহার করতে পারতো না, ওর সাথে এতদিন সম্পর্ক আমার খারাপ ব্যবহার করলো না, আজকে খারাপ ব্যবহার করলো, কেন করলো? আমারে ফিজিক্যালি রিলেশন করছে।
আচ্ছা, এটা করছে সে?
হ্যাঁ, ফিজিক্যালি রিলেশন করছে।
এবং সেটা কোথায়? পথে ঘাটে, মাঠে?
পথে ঘাটে। এখন আমার যে মা, আমার যে ভাগ্নি, বুঝে বললাম আমার মামার মামা শ্বশুর, উনি যে ভাগ্নি দেখে আমাদের বাড়িতে মশলা বাড়তেছে, আর আমার ফুবা, আমার আব্বু, আমি মানে ওদেরকে বলতে পারতেছি না, কারণ আমি ভালোবাসি তাকে। উনি তো কখনো খারাপ ব্যবহার করে না, আজকে এরকম করলো কেন, বা আমাকে আমার মা নিতে গেল না কেন, আমার মা সবসময় নিতে যেত আমাকে, আমাকে নিতে গেল না কেন, আর আগে ফ্লাক্সটা ওয়ালের সাথে মানে বেড়ার সাথে ঢিলা দিয়ে জানি ভেঙে যায়, রাগ করে শিও শিও কতক্ষণ কাঁদি, পরে সবাই জিগা কি হয়েছে কি হয়েছে, পরে মা বললো মনে হয় ওর আব্বু আসছে এজন্য কাঁদতেছে। পরে গামা চাপা দিয়ে রাখি, পরে ও ফেব্রুয়ারি তিন তারিখে বিদেশ চলে যায়।
কোথায় যায়?
হংকং চলে যায়, সরকার থেকে বিদেশ চলে যায়, ফেব্রুয়ারি তিন তারিখে বিদেশ চলে যায়।
আচ্ছা, ওর সাথে ফিজিক্যাল রিলেশন জোর করে করলো, তারপরে আপনি ওর সাথে কি যোগাযোগ কিরকম রাখছেন, কি ছিল সম্পর্ক?
মোবাইল নাই তো, যোগাযোগ
না মানে দেখা সাক্ষাৎ,
দেখা সাক্ষাৎ হতো। তারপরে ঈদের পরে মনে করেন ও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তিন তারিখে ঈদে বিদেশ চলে গেল, এর মধ্যে যে কদিন ছিল আমাদের বাড়িতে গেছে বেড়াইতে, পাশে ওর স্বাস্থ্য বাড়ি হয়ে আমাদের বাড়ির উপরে যাইতো বা আমাদের ঘরে ঢুকতো, কথা কইতো, আমার ছোট বোন কে আদর করতো, তখন আমার ছোট বোন আদো আদো আডে আদর করতো, মার সাথে সবার সাথে কথা বলতেও যাইত। তো যখন বিদেশ চলে যায় আমি একটা বছর ওর জন্য দোকানের আশেপাশে অপেক্ষা করি যে শুক্রবার হলেও আমাকে একটু ফোন দেবে কিনা, ও আমাকে একটু ফোন দেবে কিনা, কিন্তু ফোন দেয় না। মানে আমার খুব স্বপ্ন যে বাইরে থাকবে, হয়তো আমার
থেকে দোকানের নাম্বার দেওয়া ছিল,
দোকানের নাম্বার ওর স্বাস্থ্য বাইরের নাম্বার, ওরা ওই নাম্বারে বেশি কালেক্ট করে।
আর আপনি দোকানের আশেপাশে ঘুরতেন?
ঘুরতেন, শুক্রবার হলে ঘুরতাম।
ওর নাম্বার তো ছিল না আপনার কাছে?
ওর নাম্বার বাড়িতে যে গ্রামীণ নাম্বার সেটা ছিল। আমি হলো মানুষের মোবাইল দিয়ে কথা বলতাম অফিস থেকে, পাঁচ টাকা মিলি মানে মাঝে মধ্যে বা দোকান পাটে থেকে কথা বলতাম। তো বিদেশ থেকে ধর আমার নাম, ওর নাম্বার আমার কাছে নেই। আমি একটা বছর তিলে তিলে অপেক্ষা করি দোকানের আশেপাশে যে আমার একদিন একটু ফোন দিবে কিনা। এর মাঝে আমার বিয়ে আসে, বাউল কলেজের প্রফেসরের সাথে আমার বিয়ে ঠিক হয়।
আচ্ছা,
মানে আমাদের ওখানে উনি উনি ওই যে উনি যে দোকানদার মোবাইলওয়ালা, তার আত্মীয় লাগে বেড়াইতে যায়, সে নাকি ইয়ং বয়সে প্রেম করে সেক খাইছে।
আচ্ছা,
পরে আমার দিকে পছন্দ হয়, সবাই মিলে বিয়ে ঠিক করে। আমি একমাত্র ওর কারণে যেদিন কাবিন করতে আসে সেদিন আমি পুলাই দিই, কারণ আমি মনে করেন ওই যে ও যে জানুয়ারির ১৯ তারিখে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করলো, ফেব্রুয়ারির ৩ তারিখে চলে গেল, এর মধ্যে যে কত কয়েকদিন হয়ে গেছে, মনে করেন ফেব্রুয়ারি ৮ ১০ দিন যাইতেই আমি রাস্তা নাই ঘাট নাই ভূমি করতে করতে মরি।
আচ্ছা,
বাচ্চা হইলে কি হয় জানি না, কিন্তু আমি দেখতাম আমার বড় হোকে আমার মাকে সবাইকে বলে আমার বমি হচ্ছে, অধারে বমি হচ্ছে, মানে বমি হচ্ছে মানে আমার বাচ্চা পেটে, আমি জানি না। পরে ওই যে ওর বন্ধুর বাসায় যেমন নবীনগর নিয়ে আসে, যাদের বাসায় বসে
মানে আপনার বমি হচ্ছে মানে বাচ্চা পেটে চলে আসছে, তাই তো? মানে কোনো প্রোটেকশন বা কিছু ছিল না, এটা রেপ করা ছিল, অপরিকল্পিত ছিল, দ্যাটস ওয়াই। তো আপনার যে শারীরিক চেঞ্জেস মানে কোনো কিছু আসছে?
১৫ দিনের ভিতরে শুরু হয়ে যায় বমি
করা। আচ্ছা, কিন্তু কোনো চেঞ্জ আসে না শরীরের? না,
চেঞ্জ আসে কিনা বুঝি না।
আচ্ছা, এবং সেটা আসবে তো বা আসছিল, কি হয়েছিল তখন?
আসতেছিল, কারণ বাড়ির সবাই বুঝেও বুঝতে পারেনি। পরে আমি বুদ্ধি করে কি করি যে ওই যে বন্ধুর বাসায় আমার নিয়ে যায়, উনি তো বউ আছে, তো ওই ভাবির কাছে যাই, বলি যে ভাবি আমার যে এরকম এরকম ভূমি হয়, তো আমার সাথে যে ওর খারাপ অনেক কিছু হয়েছে, ওরা তো জানে যে ওদের বাসায় যাই খারাপ কিছু হয়, এক রুমে দিয়ে থয় না, আমার তো ওখানে খারাপ কিছু হয় না।
আচ্ছা,
পরে ওনার
জামাই বাসায় কি খারাপ কিছু হয়? মানে
মানে আমি যে ওর বন্ধুর বাসায় দুদিন যাই, এক রুমে আমাদেরকে দিয়ে থাকে, আমাদের তো ওখানে খারাপ কিছু হয় না, কিন্তু ওরা তো জানে খারাপ কিছু হয়।
আচ্ছা আচ্ছা।
কারণ একটা বন্ধুর বাসায় একজনের গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া তো অনেক কিছু খারাপ কিছু। পরে আমি ভাবিকে অনেক কিছু বলি, বললে ওনার স্বামী আমার নেগেটিভ নেগেটিভ কথা বলে, যে ছেলেদেরকে মাগনা দিয়ে এলে মাগনা মানুষের বাসায় বেড়াইতে গেলে এরকমই হয়। হেনতেন ভাবি নিয়ে এক ডাক্তারের কাছে আসে, আসলে এক সপ্তাহ ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি পাঠিয়ে দিলে তো বমি হচ্ছে, বাড়ির মানুষের বলে কি হয়েছে, জন্ডিস হয়েছে। ডাক্তারের কাছে যাচ্ছি আমি, কই আমার অফিসে বান্ধবীদের নাম বলি, ওদের ওর সাথে ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাই, মানে বাড়িতে মানুষ ছোট তো, আর আমার সবাই অনেক বিশ্বাস করে, মানে আমার কেউ সন্দেহ করে না, বুঝতে পারে না। এক সপ্তাহ পরে আবার ভাবির কাছে ফিরত যাই, ভাবি আর আমার সাথে আসে না, না আইসা, মানে আর কি ব্যস্ততা দেখায়া উনি বাসা। আমি সকালবেলা আসছি, আইসা আমি সারাদিন ঘুমাই আছি, পরে ভাবি আমার সাথে না আইসা কি করে, ভাবির কি একটা ব্যস্ত দেখায় ভাগনি না কার বাসায় চলে যায়। তখন সন্ধ্যা বাজে, পরে যে ডাক্তারের কাছে আমার নিয়ে আসে, সেখানে আসার রাস্তায় আমি মানে আসি না, মানে রাস্তায় এক্সিডেন্ট করি ইচ্ছে করে।
কি এক্সিডেন্ট করলেন?
মানে রোড এক্সিডেন্ট করি ইচ্ছে করে, গাড়ি তলে যাই,
গাড়ি তলে করেন?
হ্যাঁ, মরে যাবো। কারণ আমার মানে আমি তখন এটা বুঝতে পারি যে শিওর আমার বাবু পেটে, আমি এত ছোট মানুষ, আর ও তো বিদেশ চলে গেছে, ওর সাথে আমার কোন যোগাযোগ নেই। তাহলে ওর নাম্বারে ফোন দিয়ে দিই, ওর বড় ভাই ধরে, বড় ভাই ধরে তার সাথে
কথা। কোথায় পাইছেন?
ওর নাম্বার তো আগে ছিল, মানে বাংলাদেশের গ্রামীণ
নাম্বার,
ওইটাতে ফোন দিয়ে যাওয়ার কোন বন্ধু বান্ধব ধরে কিনা, কোনোভাবে ওর সাথে কানেকশন করা যায় কিনা, কিন্তু হয় না। পরে আমি যখন বুঝলাম যে আমি এখন বাড়িতে যে কি করবো, আমার বড় বোনটা বিয়ে দিয়ে নেই, ছোট দুই তিনটা ভাই বোন, আমার মার এই অবস্থা, আমার বাবা নেই, তাহলে তো সবাই আত্মহত্যা করবে আমার এই খারাপ কথা শুনলে। আর ওর সাথে তো যোগাযোগ করতে পারতেছি না, বাচ্চা নষ্ট করবো, ফেলে দিব, সে বিয়ে করবে কি করবে না। গাড়ি তলে এক্সিডেন্ট করতে যাই, এক্সিডেন্ট করতে গেলে আমার একটা রহিম নামের একটা ছেলে বাসায়।
আচ্ছা।
মানে ওই ছেলেটা পার হচ্ছে, মানে যেমন ওই ছেলেটা ডাইনে যাচ্ছে, আমি বামে আসতেছি, মানে আমার ইচ্ছে আমি তো আসবো না, আমি গাড়ি নিচে যাবো। ওই ছেলেটা যখন দেখছে আমি গাড়ি নিচে পড়ে যাচ্ছি, থাপা মেরে ফালাই দিছে, ফালাইছিল, সে ধরে নিয়ে যায়। পরে কি হয়েছে আমি না কিছু হয় নাই, পরে আমার বললো যে চলেন আমার সাথে এক জায়গায় যান। পরে উনি নবীনগর ক্যান্টনমেন্টের সামনে একটা ডাক্তারের দোকান থাকে, ওই ডাক্তারের দোকানে আবার ওই ছেলেটা কাজ করে, আমি যে দোকানটা যাই সেখানে ছেলেটা বসে, বসলে আমার সাথে কথা শুনে, পরে আমি বললাম কি ভাইয়া, আমি পরে আমি বললাম না যে আমাদের অবৈধ সম্পর্ক, আমি কই আমার তো একজনে জোর করে বিয়ে করছে, তো আমি তাকে বিয়ে করতে চাইনি, কাবিন না মা ছিঁড়ে ফেলে দিছি। তার আগে আবার আমি হাতে চুরি টুরি পরে যাই, মানুষ জানি বোঝে না যে আমি বিবাহিত না।
আচ্ছা।
বিদেশ চলে গেছে, এখন আমার এটা যেভাবে নষ্ট করতে হবে, কারণ আমার বড় বোন আছে, বিয়ে হয়নি। পরে বললে কোনো চিন্তা নেই আমার সাথে চলেন। পরে কয়ে এই দোকান আর ছিলেন আমি কি হয়, আমি এখানেই কাজ করি। পরে ওনাদের সাথে কথা বললো, পাঠিয়ে দিল সাবার জেনারেলে, আমার পকেটে আছে 1000 টাকার মতো।
তাও তো আপনি বুদ্ধি করে কাজটা করছেন, আপনার সাথে আবার কেউ ছিল না?
আমি রাখতাম, মানে আমি অনেক কিছু চিন্তা করছি যে আমার আব্বুর এতগুলো সন্তান, আমার এত কষ্ট হয়, আমার মার পরনে শাড়ি থাকে না, আমি যদি এই সন্তানটা কিনে কোথাও চলে যাই, আমি তো ছোট মানুষ, আমার সবাই ডিস্টার্ব করবে, আমার সবাই ডিস্টার্ব করবো, আর আমি ওরা কি পরিচয় দিব, না জায়গা দিতে পারবো, না জমি দিতে পারবো, না ঘর বাড়ি করে দিতে পারবো। আর মানুষের তো যার সন্তান বলে ওরা অনেক অত্যাচার করবো, অনেক মারধর করবো, তখন যদি খারাপ হয়ে যায় তো। পরে ওখানে নিয়ে যায় ওই ভাইটা আমার জেনারেল হাসপাতালে নিয়ে যায়, নিয়ে আমার অপারেশন করায় দেয়। মানে আমি জানি না যে অপারেশন কারে বলে, সন্তান হলে কি করব, আমি শুধু জানি ওই ভাবির কাছে যাব, আর ভাবির কাছ থেকে বেরে আমি জানি শুধু আমার লাশটা বাড়িতে যা, গেলে যাবে না গেলে না যাবে, ভাববে মানুষ এক্সিডেন্ট করে মারা গেছে, ওর কোনো তো সমস্যা নেই। পরে ভাইয়াটা নিয়ে গিয়ে অপারেশন করায় দেয়, কিন্তু ভাইয়াটা অনেক ভালো ছিল। ভাইয়াটা আমি যে রাস্তাতে আসতে বমি করি, আমার মাথায় হাত দিয়ে, মানে বমি করলে তো মানুষের মাথায় হাত দিলে অনেক ভালো লাগে, মাথায় হাত দেয়। ওই ভাইয়াটা আমার বলে, শোনো তোমার হয়তো বা বিয়েটা বৈধ কি বৈধ না জানি না, ওই ছেলে এসে তোমাকে মেনে নেবে না, আমার ছোটবেলায় মা মারা গেছে, তুমি আমাকে বিয়ে করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, উনি অনেক সুন্দর অনেক লম্বা। পরে আমাকে, না ভাইয়া আমার বিয়ে হয়ে গেছে, আমি কাউকে ভালোবাসতে পারবো না, বিয়ে শাদী করবো না। পরে উনির কাছ থেকে 300 টাকা কর্জ করে নিয়ে ওষুধ কিনে নিয়ে আসি। আমাকে, ভাই আমি আপনার নাম দোকানের নাম্বার দিয়ে আসি, যে নাম্বারটা দিয়ে গেলাম আমি আপনাকে টাকাটা এসে দিব অন্যদিন। পরে টাকাটা আমি অন্যদিন এসে দিই, মানে আমার পকেটে টাকা থাকে না অপারেশন করার পর, ওষুধ কিনবো কি দিয়ে। কেনার পর মনে করেন 20 দিন পার হয় না, যাতে শরীর খারাপের টাইম হইলে যা, উনারা বলছে সাথে সাথে যদি ব্লাড ভাঙে তাহলে আমাদের এখানে আসবা, আর যদি সাথে সাথে ব্লাড না ভাঙে তাহলে আসা দরকার নেই। তা আমি তো ভালো মন্দ বুঝি না, মানে 15-20 দিনের মাঝে আমার আপু মাথায় অ্যাক্সিডেন্ট করে, সে হলো মেশিন এর সাথে সব চুল পেঁচে যায়, আমাকে সবগুলো বোনের অনেক বড় বড় চুল,
মানে কিসের মেশিন, গার্মেন্টস এর?
হ্যাঁ,
মাই গড,
মানে আমার ওই অবস্থার 15-17 দিনের ভিতরে আমার বড়টার সোয়েটার তো উল্লিং মেশিন পুরো চুলের বেনি পেঁচে গেছে।
তারপরে
পুরো চুলের বেনি পেঁচাইয়া গেলে আমার মা আবার যে মাথাটা ততটা ফুলে পিছনে ফুলে মৃত্যুসব যায়। তো
মানে চুল পেঁচায় গিয়ে মাথা গিয়ে মেশিনের দিকে চলে গেছে,
উনি একবারে মেশিনের উপর উঠে গেছে।
আচ্ছা,
পেঁচাইয়া
মেশিন কি বন্ধ করে দিয়েছিল?
মেশিন উনি রে পেঁচাইয়া উনি রে আটকেই বন্ধ হয়ে গেছে। পরে সবাই ধরাধরি করে মেডিকেলে নিছে।
মাথায় কি ক্ষতি হয়েছিল? মাথাকে চাপ মেশিনের মধ্যে ঢুকে গেছিল, বেশ কিছু
মাথা ঢুকতে পারে নাই কিন্তু চুলগুলো ঢুকে গেছে।
আচ্ছা, এটা কিন্তু খুব সেনসিটিভ ব্যাপার,
মানে মেশিন তো ফাঁক ফুকুর থাকে, ফাঁক দিয়ে চুল ঢুকে পেঁচে গেছে।
ওটা কি মেশিন ছিল?
উল্ডিং মেশিন, মাথাটা ঠেকে পড়ে, মাথাটা যখন ঠেকে পড়ে মেশিন অফ হয়ে যায় একাই।
আচ্ছা, এটা ফরচুনেটলি মানে
সকালে যাওয়ার সাথে সাথে এরকম।
আচ্ছা, এটা ওনার কপালটা ভালো ছিল বলে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারত,
মেশিনটা
অন্য কোন ফ্যাক্টরিতে যারা কাজ করে।
ওটাই অনেক খারাপ হয়েছে। পরে শুনেন, পরে আমার আপুকে সবাই মেডিকেলে নিয়ে যায়, সুয়ারটাই বাজে না। সবাই বলে, মানে আমার আপুর নাম ধরে বলে যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে বলে বলে বুলবুলি তোর বোন অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে যাই, ওইখানে রাখে না, বেবজার মেডিকেলে রাখে না, উড়িয়ে নেয় সেখানে রাখে না, এনামে ভর্তি করি। 3 দিন পর ভর্তি করার পর বাড়িতে নেই, মানে উনি বমির সাথে চানাচানা রক্ত পরে।
আচ্ছা,
ডাক্তার বলছে বমির সাথে যদি চানাচানা রক্ত পরে উনি বাঁচতেও পারে, মারাও যেতে পারে, বাঁচবে না, বিশেষ করে মারা যাবে না, পাগল হয়ে যাবে।
পরে
হ্যাঁ, বাড়িতে 3 দিন পর নিয়ে আসার পর একদিন পর আবার বমি হয়, বমির সাথে চানাচানা রক্ত। অফিসে নাম ছিল নাজমুল ভাই, অনেক ভালো ছিল, অফিসে ফোন দেওয়ার সাথে সাথে নাজমুল ভাই মাইক নিয়ে চলে যায়, আমার সাথে করে নিয়ে যায়, কিন্তু এদিকে আমার ব্লিডিং শুরু হয়ে যায়।
আচ্ছা,
মানে এমন অবস্থা, ডাক্তার কই আমার এখন কোন ওষুধ এনে দেন, আমার মানে এইভাবে ব্লাড ভাঙছে যে আমি মনে হয় একটু পর আমার শরীরে রক্তই থাকবে।
আচ্ছা,
ডাক্তার কয় তুমি পোলাপান মানুষ, মানে ডাক্তার তো অনেক ভালো জানে, তুমি পোলাপান মানুষ এমন হলো কেন, নাকি বইনের এনে চিন্তা ভাবনা খাও না, উল্টা পাল্টা কোন ওষুধ খাইছো। পরে বাসায় যাই, যাই মনে করেন অনেক ব্লিডিং হয় 2 দিন পরা, কিন্তু আমি একদিকে আমি কিন্তু সত্যি মারা যাবো, মানে আমার কিন্তু বাসা বাঁচার আর আশা নাই, যে হাসান যদি ফিরে আসে আমাকে গোরহুন না করে আর যোগাযোগ না করে আমি আবার আত্মহত্যা করবো।
কিন্তু
এদিকে
আপনার বোনের
এদিকে আমার বোনের এই অবস্থা, আমার বোনকে আমি আমার ডাইন পাশে বসাইয়া তার মাথাটা আমার হাতের তালুর উপর রাখি, মাইকুতে তালুর উপর রাখে, তার শরীরে যুগটা আমার শরীরে রাখে মেডিকেলে নিয়ে যাচ্ছি, আসতেছি, এদিকে ডিউটিও করতেছি, যাচ্ছি এবং আসতেছি এবং ডিউটিও করতেছি। পরে আমার আবু তো ডাক্তারে বলে সে বাঁচবে না, সে পাগল হয়ে যাবে, কিন্তু আমার মাকে বলি না, 3 দিন তো বাড়িতে যাই না, আমার মাকে বলি না, কই হালকা হালকা ব্যথা পাইছে, সবাই বাড়িতে দেখতে যায় আমার মা আমার মেয়ের কি হয়েছে, এখন আমি আর সত্য কথাটা আমার বাড়িতে বলি না, কারণ আমার মাথা পাগল হয়ে যাবে। তখন আমার আপু আমার কোলের উপর আর মাথাটা আমার হাতের তালুর উপর, কিন্তু এদিকে তো আমার তো মানসিক যন্ত্রণা আছে, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিই না, আমার আপু যে আমার কোলে আমার চোখের পানি ঝরঝর করে পরে, কিন্তু আমি কাউকে বুঝতে দিই না। সবাই ড্রাইভার বলে সাথে যে আমার এডমিটার আছে, সে বলে এত কান্না করিস না, ওর কিছু হবে না, কিন্তু আমি তো দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছি যে এখন আমার আপু যদি পাগল হয়ে যায় বা মারা যায় বা আমি যদি মারা যাই, আমার ছোট ছোট 3টা ভাই বোন কে দেখবে, আমার মা কে দেখবে, মানে অনেক হতাশ হয়ে যাই। হতাশ হয়ে গেলে এইভাবে অনেকদিন কাটে। কাটার পর ওই লোকটা ফিরে আসে, আসার পর আমার কথা বলার কোন চান্সই দেয়
কোন লোকটা,
হাসান বিদেশ থেকে ফিরে আসে।
আচ্ছা,
কথা বলার কোন চান্সই দেয় না,
মানে ফিরে আসে আপনি জানতে পারলেন বা দেখলেন?
ফেব্রুয়ারিতে চলে গেছে, আরেক ফেব্রুয়ারিতে ফিরে আসে,
এক বছর পরে ফিরেছে,
ফিরে আসে।
আচ্ছা, আর এর মধ্যে
কত বিয়ে ঠিক হয়েছে আমার হিসাব নেই।
আচ্ছা, আপনি সব বিয়েগুলো ঠেকাইছেন কোনো না কোনো ভাবে?
আমার বিয়ে ভাঙার অনেক কায়দা আছে, মানে আমার মাথায় অনেক বুদ্ধি আছে বিয়ে ভাঙার ওস্তাদ।
আচ্ছা,
হ্যাঁ, আমি বিয়ে ভাঙার ওস্তাদ,
আপনার বিয়ে ভাঙার বুদ্ধি শুনবো আমরা। তারপরে হচ্ছে যে আপনি আসলেই খুব মানসিক একটা পরিশ্রমের মধ্যে বা কষ্টের মধ্যে আছেন, সেটা হচ্ছে আপনার বোনের এই অবস্থা, এবং আপনিও মানসিক ভাবে মোটেই সেটেল না, কারণ আপনার যে অবস্থাটা আপনি কাউকে এক্সপ্লেইনও করতে পারছেন না, এবং আপনি অ্যাবর্শন বা যেটা হয় ওটা করিয়েও আসছেন, তাই তো? আপনি তো বাচ্চাটাকে নষ্ট করে ফেলে আসছেন, বাট আপনার মনে তো যন্ত্রণাটা আছে যে আপনি ওকে ছাড়া কাউকে বিয়েও করবেন না, কারণ ও আপনাকে জোর করে।
আমি তো কলঙ্কিত, অপবিত্র নারী, আমি কাউকে তারা কাকে বিয়ে করবো কিভাবে? সত্য কথা বললে তো কেউ আমার গ্রহণ
করবে না,
আর তাকে বিয়ে করবো কেন? আমি সত্য কথা বলবো না।
আচ্ছা, আর এদিকে বোনের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, সবকিছু মিলে একটা ভয়ানক ম্যাসাকার, এবং এর মধ্যে সে আবার ফিরেও আসছে যে আপনার এই শারীরিক অবস্থার জন্য দায়ী। যাই হোক, এই সবকিছু নিয়ে ফিরে আসছি আমরা, ঘটনাটা খুব ভালোভাবে প্যাঁচ লেগে গেছে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন বুলবুলির জীবনের গল্প। যাচ্ছ, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছে, সাথে থাকবেন।
হ্যালো 8920 জীবনের গল্প, হ্যালো 8920 জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই হ্যালো 8920 জীবনের গল্পে, এবং আর্য সেতু আছে যথারীতি আপনার সাথে, এবং রয়েছে বুলবুলি। বুলবুলির গল্পে ফিরে যাচ্ছে আমি, এখন আর বাড়তি কোনো কথা বলছি না, কারণ খুব একটা ক্রুশিয়াল একটা মানসিক অবস্থায় সে, একই সাথে শারীরিক এবং ফ্যামিলির সবকিছু মিলে যেটা বলেছিলাম একটা ম্যাসাকার কন্ডিশন, সেরকম একটা অবস্থায় সে আছে। ওখান থেকে আমরা শুরু করি যেখানে বিরতি নিয়েছিলাম। আচ্ছা, ওপরে ফিরে আসে তাই তো? ওনার নামটা হচ্ছে
হাসান।
প্রিয় শ্রোতা, যে হচ্ছে তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, তাকে ধর্ষণ করা হয়েছে সোজা বাংলায়, এবং তারপরের থেকে কোন রকম যোগাযোগ সে রাখেনি, কারণ দেশের বাইরে চলে গেল, তাকে কোনো ফোন নম্বর দেয়নি বা কোন ধরনের কোন যোগাযোগের মাধ্যম বা উপায় সে রেখে যায়নি। কারণ হচ্ছে এটাই যে তাকে ইউজ করা হয়ে গেছে, অ্যাবিউজ বলবো আমি, এবং তারপরে তার আর সেটা প্রয়োজনীয়তা নেই, অতটুকুই তার প্রয়োজনীয়তা ছিল। এরকম ঘটনা কিন্তু হর হামেশাই বাংলাদেশে ঘটছে, এবং খুব সরল বিশ্বাসে মেয়েরা তাদের সবকিছু সর্বস্ব বিলিয়ে দিচ্ছে, ফাইনালি কি হবে কি না হবে সেটা তারা না ভেবে, কারণ একটা বিশ্বাসের জায়গা তারা কিন্তু বানিয়ে ফেলে, এটাকেই বলে প্রতারণা, ঠকবাজি। এবং এগুলোর এগেনস্টে কিন্তু খুব হার্ড আইন এখন আছে, যারা শিকার খুব হার্ডলি ইনিশিয়েটিভ নিলে একেবারে তার ফ্যামিলি সহ বিপদে পড়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ, যে কোনো ধরনের অ্যাবিউজ থেকে আপনি খুব ইজিলি এখন বাঁচতে পারবেন, সে ধরনের আইন কিন্তু এখন আছে। যাই হোক, ও কি করলো ফাইনালি আমাদের অতিথি সেটা শুনি আমি। জি, ও ফিরে আসলো, তারপরে হাসান ফিরে আসার পরে কি হলো?
হাসান ফিরে এসে আর আমার সাথে কোন যোগাযোগ করে না।
আপনি কি তাকে দেখেছেন?
হ্যাঁ, দেখেছি।
আচ্ছা, কিন্তু আপনি তাহলে কমপ্লেন তার ফ্যামিলিতে বা মুরব্বীদেরকে করেননি কেন?
না, মুরব্বীদেরকে করেনি, যে মানে ওর আপন স্বাস্থ্য ভাই নিজের বাবাকে মেরে ফেলছে, কোনো বিচার হয়নি।
নিজের বাবাকে মেরে ফেলছে?
হ্যাঁ, নিজের বাবাকে মেরে ফেলছে।
প্রমাণিত?
ডাইরেক্ট কোবায় মারছে।
আচ্ছা,
এটা প্রমাণিত, এলাকা সবাই দেখছে।
কোনো আইন হয়নি, মানে কিছু হয়নি কেন?
মার্ডার কেস হয়েছে, পুলিশে ধরে নিয়ে যাবার সাইরাও দিছে।
ও আচ্ছা,
গ্রামে মেয়ের হুমকি দিমকি দিছে, যদি আমাদেরকে না ছাড়েন।
আচ্ছা, এখানে আমি দুটো কথা বলি, এই যে দুটো ব্যাপার উঠে আসলো, একটা হচ্ছে মামলা হয়েছে খুনের আসামি, খুনের কেস, তারপরেও নাকি ছেড়ে দিয়েছে, এটা হতে পারে।
আর ওর বাপ এবং চাচাও হিন্দু বেড়ারে ডাইরেক্টলি মেরে ফেলে তাদের,
সেটারও কিছু হয় নাই। আচ্ছা, এগুলো নিয়ে থানা পুলিশ আইন কেস এগুলো হয়েছে তো?
যে হিন্দু বেড়ার নাইন কেস হয়েছে, কিন্তু যে বেটারে মাঝে ও বেটার বাচ্চা ছিল না।
যাই হোক, ব্যাপার হচ্ছে আমি যেটা বলতে
চাই, মানে ওদের সামনে যাওয়ার সাহস পাইনি, কারণ আমাকে মাইরা গায়েব করলে তো।
রাইট, যে কারণে আমি যেটা বলতে চাই যে এই যে আইনি যে দুর্বলতাগুলো এখানে কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয় আমরা দেখি, বাট তাই বলে আমরা পুরো আইন বা ল ডিপার্টমেন্টকে, প্রশাসনকে আমরা কোনোভাবে দায়ী করি না। অনিয়ম দুর্নীতি সব জায়গাতেই থাকে, তার জন্য
অনেক বছর আগের কথা।
আচ্ছা, অনিয়ম দুর্নীতি সব জায়গায় থাকে, তার জন্য পুরো ডিপার্টমেন্টকে কিন্তু আমরা দায়ী করতে পারি না। ঠিক যেমন এই যে বারবার বলছে যে একটা আর্মিতে কর্মরত একজন মানুষ যার সাথে ওর একটা সম্পর্ক হলো এবং তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে বিদেশে চলে গেল, এই একজনের জন্য পুরো আর্মি ডিপার্টমেন্টকে আমরা কিন্তু খারাপ ভাবতে পারি না, ভালো খারাপ মিলেই কিন্তু সবকিছু আছে। আর ব্যাপারটা হচ্ছে যে পুলিশ হোক, আর্মি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মানে যে প্রফেশনারি মানুষ হোক না কেন, পার্সোনালি সে কিন্তু একটা মানুষ ফার্স্ট অফ অল, এবং তারপরে সে হচ্ছে একটা প্রফেশন হোল্ডার। সো উনি যদি ওই প্রফেশনে থেকে কোনো কিছু করে থাকে যেটা কিনা আসলেই খুব রিলেভেন্ট নয়, তো সেক্ষেত্রে আমরা পুরো ওই পেশাটাকে, ওই ডিপার্টমেন্টটাকে আমরা কিন্তু দায়ী করতে পারবো না। এটা ওনার পার্সোনালিটির ফল্ট হতে পারে, এটা ওনার পার্সোনাল জাজমেন্টের জায়গা থেকে হয়েছে। সো ওই ডিপার্টমেন্ট বা ওনার ওই পেশা কোনোভাবেই এর সাথে ইনভলভ নয়, এটাই হচ্ছে আমার বলা ছিল। আচ্ছা, তারপরে বলুন আপনি।
তারপর ও আমারে কোনো কথা বলার সাহস দিচ্ছে না, মোবাইল কিনে ওরে ফোন দেই তাও কথা বলে না। এখন ওর সাথে তো আমার মিট করতেই হবে, দেখা করতেই হবে। এর মাঝে আমার মা অসুস্থ হয়, মা অসুস্থ হলেও আমি ওর সাথে একদিন দেখা করি, ও বলে আমার উত্তরা যেতে। ও আবার বলতো এক সময় মানে আমার সোয়েটার বের করে দিতে বলতো সুন্দর সুন্দর, আমি বলতাম আমি কিনে দিব। একদিন ফোন দিয়ে বলছি যে আপনি কি কিনে দিবেন, কি নেবেন আপনি, তোর পায়ের ধুলা দিলেও আমি নিব। সেটা হলো বাইরে যাওয়ার আগের কথা। তো আমি ওরে বলি তোমার আপনাকে আমি মার্কেট করে দেবো, উত্তরা গেছি একজন চাকমার বাসায় নিয়ে যায়। মানে ওর সাথে তো আমার দেখা করতেই হবে, কারণ আমি ওর বাচ্চার মা, সে মারা যাক নষ্ট করি আর বেঁচে থাক, আমি ওর বাচ্চার মা, সেটা তো জানতে হবে। চাকমার বাসায় নিয়ে গেলে চাকমাকে যেন কি আনতে পারে, কি আনতে পারে, ওই দিন আমার সাথে খারাপ ব্যবহারটা করে।
আচ্ছা,
আমার আঙ্গুর খাইতে দিছে, ও সিগারেট খাচ্ছে, চাকমাটা ওকে ডাক দিল। ওকে তিন ভাই বোন একটু বাসায় থাকে, মানে ওদের কেসিং রুমে যায়া ওই চাকমাটা ওর হাত থেকে সিগারেট নিয়ে খাচ্ছে। মানে আমি অনেকক্ষণ পর গেছি, সিগারেট খাচ্ছে আর ওকে জড়াই দিয়ে আছে, মানে হাসানকে জড়াই দিয়ে
আছে
ওর উপরে, উঠে ওর ছবি তুলতেছে, এই করতেছে, মানে উপরে
ছেলে নামে
মেয়ে, মানে আমি যে ওকে টাচ করবো ক্ষমতা নেই, আমি তো টাচ করবো না, তারপরে আছে না যে আমি যে ওকে টাচ করবো সে ক্ষমতা নেই, মেয়েটা জড়াজড়ি করতেছে। যখন দেখলাম কেসিং রুমে সিগারেট ওর হাত থেকে নিয়ে খাচ্ছে আর ওটাকে জড়াই দিয়ে আছে, আমার ভিতরে এমন একটা ঘৃণা আসলো। তো যখন চাকমারা খেতে বসছে, খাওয়ার শেষে ওরা ওরা গল্প করতেছে, ওখানে ও গেছে, আমি একার একটা রুমে বসে আছি, এই সুযোগে আমি পালাইতে পারি, কারণ এই বেটা তো আমার কোনো কথাই শুনতেছে না। একবার ফিজিক্যালি রিলেশন আমাকে জোর করে করছে, আমি বাচ্চার মা হয়ে গেছি, আবার আজকে ফিজিক্যালি রিলেশন করলো, আবার করবে ও, আমি বোঝার আগে ও যা করছে করছে, বোঝার পরে তো এটা হতে পারে না, কারণ যে চাকমাকে জড়াই ধরতে পারে, চাকমায় ওকে কিস খেতে পারে, সিগারেট খেতে পারে, তাহলে তো ওর চরিত্রটাই এরকম। আর ওর চাকমার ভাইয়ের সাথে এমন একটা গল্প করতেছে, ওর বাবা কিন্তু মারা গেছে 25 দিন আগে, হাসানের বাবা 25 দিন আগে মারা গেছে, মানে ওদের গল্পে এটুকু বোঝা যাচ্ছে যে ওদের বৃহস্পতিবারে পার্টি আছে, 4 বোতল মদ নিয়ে দিতে বলছে, মানে যেভাবে হিন্দি ভাষায় বলতেছে আমি কিন্তু সব বুঝতেছি, মানে রাত্রে পার্টি, শুক্রবারে ওর বাপের মিলাদ করতে যাবে, 40 দিনের পার্টি দিবে, মদ খায়া মেয়েদেরকে আড্ডা মারবে, এদিকে চাকমা মেয়েকে জড়াই ধরতেছে, এদিকে আমাকে এই বাসায় নিয়ে এসে ফিজিক্যালি, সে ভালো হতে পারে না। পরে ওরা যে গল্প করে এই ফাঁকে আমি কি করি, স্ক্যাপ টিস্ক্যাপ পইরা, পরে এক রুমে গল্প করতেছে, মাঝখানে কিসিং রুম, পরের রুমে আমি বসে আছি, ডাইরেক্ট ধাম করে দরজাটা খুলে সরসরে নিচে নেমে পড়ি।
আচ্ছা,
ও আমার ডাকতেছে, এর মধ্যে আমি নিচে নামা সারা। পরে ও কিছুক্ষণ পরে আসে, আইসে পরে মার্কেটে, ভাইয়া এই 1900 টাকা আমার মনে হয় আমি এই কয়েক বছরে 10 টাকা 10 টাকা করে জমাইছি,
550 টাকার
একটা বিল কিনা দেই,
1350 টাকা
দেই, যে শপিং করে দিতে চাইছি।
মানে এগুলো কেন করলেন আপনি, কি মানে কোন ইনিশিয়েটিভ নেন নাই ওর এগেনস্টে, আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনার কিছু ভয় আছে আমি জানি,
ভয় আছে,
তারপর এভাবেই চলতে থাকবে আর আপনি এটাকে সাপোর্ট করবেন কেন?
ওকে লাইনে আনা যায় কিনা, মানে ওর সাথে তার সম্পর্ক আমার হয়নি, ওই দিনই মনে করেন যে আমি বাসায় আর কোনো চান্স দিইনি।
বিষয়টা হচ্ছে যে আপনাকে যখন অ্যাবিউজ করছে শারীরিক ভাবে, আবারও করার চেষ্টা করছে, এবং আপনি চাইছেন যে ও যখন আমাকে করেই ফেলছে ইউজ, আমি আর অন্য কার কাছে যাবো, একে লাইনে আনার চেষ্টা করি, এরকমই তো?
না, ফিজিক্যালি হিসাবে না, ওই যে বাসা থেকে চলে আসছি আমি, মানে ও যে আমার আর একা পাবে সে ক্ষমতা নেই।
আচ্ছা,
বলে বাসায় চলে যাও, অন্যদিন কথা বলবো, সেই যে কথা শেষ, মোবাইলে বলার অনেক চেষ্টা করছি পারি নাই, পরে যদি ফোন দিতে উল্টা পাল্টা কথা বলতো সেদিন আমাকে চলে আসলাম কেন। আমি মানে বুঝানোর চেষ্টা করতাম, মরে কইতাম আমি টাকা জমাই আপনার জন্য একটা বন্দুক কিনা, আপনি আমি গুলি করে মারবো। পরে মনে করেন আমার মা অসুস্থ হইলো, তো হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, ওই যে আমার আব্বা মারধর করতো, যে একদিকে পরে না বলার যন্ত্রণা, আত্মাহত করতে পারতেছি না, আরেকদিকে আমি কার কাছে যাবো, আরেকদিকে আমার মা এমন ভাবে অসুস্থ, ভাইয়া সারাটা দিন আমি ডিউটি করছি, আমার আপু সারাদিন আমার মারা নিয়ে মেডিকেলে থাকতো, আমরা ছোট ছোট ভাই বোন কার কাছে যাবো, বাবার সাথে তখন যোগাযোগ হতো না, আমার
বাবা ওই যে বিয়ে করলো তারপরে আর কোন যোগাযোগ,
তার মতো সে আমাদের মতো, আমরা তিনটা ভাই বোন ছোট আর আমরা দুবোন আমার মাকে নিয়ে, 6 জনের সংসার, আপা সারাদিন মেডিকেলে দৌড়ায়, আমি রাত 9টা বাজে ডিউটি থেকে 10টা বাজে বাড়িতে গেছি, খাই আমার মাকে কোলে নিয়ে বসে আছি, ঘুমাইলে আমার মাকে বুকের উপর রাখে আমি হেলান দিয়ে ঘুমাই দিচ্ছি, মানে ঘুমানোর কাদা নেই, আমার মা অসুস্থ, ওই যে ছোট ভাই গর্ভে থাকতে তো মারে না, তখনই মানে মাঝখানে হাটটা স্পট পরে, তখন জানা জানি এখন জানা গেছে। এভাবে কয়েক মাস, 3-4 মাস চলে, মানে আমি যে আত্মহত্যা করবো সে কাদাটাও নেই, আমার আপু যদি বেতন পেতে 4000 টাকা আমি পেতাম 12000 টাকা, আমি যদি আত্মহত্যা পাই এরা কি খাবে, আমার মাকে কি দিয়ে চিকিৎসা করবে, আমার মাকে গার্মেন্টসে চাকরি করে লোন তুলে সুদ তুলে, আমার মা কিছু গরু পালতো, সে গরু বেছে আমার মার পিছে 3.5 লক্ষ টাকা বাঙে, বাঙে আমার মার সুস্থ করি। পরে ওই ছেলেটার আমি 10 সালে সবাই ব্যাপারটা কম বেশি জানতো, যে ও আর পছন্দ করে, কিন্তু আমাদের ভিতরে খারাপ কিছু কিছু জানতো না, আমি ওর বাচ্চার মা, আমি তো কলম খারাপ হয়ে গেছি, আমি তো অপবিত্র, অন্য কোন ছেলেকে তো আমি ঠকাইতে পারি না, সত্য কথা বললে সে তোমার রাখবে না। পরে আমি অনেক কবিরাজের কাছে যাই, অনেক চেষ্টা করি, হঠাৎ করে আমার মা একদিন সোমবার দিন বলতে আছে, হাসানের তো বিয়ে, কেমন বিয়ে, আজকে আংটি পরাইতে যাবে, বিয়ে পরাইতে আসবে। পরে আমি সকালবেলা শুনে অফিসে যাই, অনেক তাভালিং মানে অনেক মিথ্যা কথা সত্য কথা বলে ছুটি নিয়ে আসি, আমিও বাজারে নামি, দেখি ওরা ওর এক দুলা বাইরে না মার্কেটে ঢুকতেছে, আমি যে কয়টা মার্কেটে যাই মার্কেটে পিছিয়ে পিছিয়ে ঘুরি, কারণ ওর দুলাভাই তো আমাকে চেনে না, এবং ফোন দেই সাথে মোবাইল থাকে, তখন তো মোবাইল কিনি, আমি শুধু ওরে বলি যে দেখেন শুধু 5টা মিনিট আপনি আমার সাথে একান্ত ভাবে একটু কথা বলেন, আপনি বিয়ে করেন সমস্যা নাই, হয় আমাকে বিয়ে করে থেকে কথা বিয়ে করেন, আমি কোনোদিন আপনি সামনে দাঁড়াবো না, ওদিকেও যাবো না, শুধু 5টা মিনিট আপনি আমার সাথে একটু আলাদা ভাবে কথা বলেন, আমার বিশ্বাস ছিল যে ও আমার এই কথাগুলি বলে অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না, কারণ আমার মনে তো কোনো পাপ ছিল না, আমি তো ছোট বড় লোক লক্ষ্যই নেই, কেন আমার সাথে এটা হবে, ও আমার কথা শুনলো না। পরে আমি চলে গেলাম, বিয়ে পড়ায় থাকার পরে এক মাস পরে উঠাই আনে, ফেব্রুয়ারির পাঁচ তারিখে না 29 তারিখে বিয়ে পড়ায়, মার্চ মাসের 5 তারিখে বিয়ে উঠাই আনে। এর মধ্যে মনে করেন যে কবিরাজ অনেক চেষ্টা করি বিয়ে ভাঙার জন্য, সেখানে 5,000 চাই, যেখানে 10,000 চাই, বিয়ে ঠেকানো যেমনি যেমনি করতে পারে সেমনি সেমনি করে কোনো কাজ হয় না।
আচ্ছা, এগুলোতে বিশ্বাস তো মানে আপনি করেন বা আপনার আশেপাশের মানুষজন করে না?
এখন করি না, কিন্তু তখন করতাম, আমার কথা হলো আর বিয়ে।
আচ্ছা, আপনি করেন না, এটা তো ট্রু,
এখন করি না।
এটা করেন না কেন আপনি, এখন বিশ্বাস কেন করেন?
কারণ আমি যেভাবে কাজ করতে কইছে
কয়েকটা
কবিরাজের কাছে গেছি,
টাকা পয়সা এখানে দিচ্ছেন আর যেভাবে
টাকা পয়সা নিচ্ছে।
আচ্ছা, তো যারা শুনছেন প্রিয় শ্রোতা, এগুলো অনেকেই চেষ্টা করেন এখনো করার, যে উনি কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো করে কোনো ফল পায়নি এবং তার ফলশ্রুতিতেই উনি এগুলো বিশ্বাস করা থেকে বিরত আছেন। আসলে এই ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিক অন কাইন্ড অফ, মানে কালো জাদু, বা এগুলো ঠিক না। সো প্লিজ ডোন্ট ট্রাই টু ডু দ্যাট কাইন্ড অফ থিং, মানে এগুলো করবেন না, করবেন না, এগুলো বিলিভ করবেন না, কাউকে ইন্সপায়ার করবেন না, ঠিক আছে?
তারপরে আমি কবিরাজি চেষ্টা করি এই কারণে, আমি যেভাবে হয়ে ওরা সন্তানের মা হয়ে দিলাম, ওকে আমার পেতে হবে, নাহলে আমি এখন আত্মহত্যা করলে তো আমার ভাই বোন, আমার যে চারটা ভাই বোন তো সংসার করতে পারবে না, মানুষ খারাপ বলবে। পরে টাকা পয়সা ভেঙেই যায়, বিয়েটা হয়ে যায় ওদের, বিয়েটা ঠেকাইতে পারি না। এর মধ্যে তো আমার মা অসুস্থ হয়, আমার মাকে চিকিৎসা করি 13 সালে, এখনো রো বোন খাবে না। আমার মা 13 সালে
অ্যাক্সিডেন্ট হয়,
সবার ছোট বোন যেটা দিয়েছি পরীক্ষাতে আমার মা নিতে আসে, নিতে এসে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। ওই আমার আপুর মতো একই অবস্থা, মাথা দেয়া ভূমির সাথে।
বোনের কি অবস্থা?
আমার বোন মানে পাগল হয়নি, বেঁচে গেছে, কিন্তু আগে অনেক মোটা ছিল, তখন অনেক সিঙ্গেল হয়ে গেছে,
সিঙ্গেল মানে অনেক শুকায় গেছে,
একদম শুকায় গেছে,
ওকে,
কিন্তু সুস্থ। আর আমার মার ওই একইভাবে আঘাত পেলো মাথায়।
এখানে আমরা যে অবস্থায় আছি সেটা হচ্ছে যে আপনার সেই প্রেমিক, আমি বলবো হাসান, যে আপনাকে আরো একবার চেষ্টা করেছে শারীরিকভাবে অ্যাবিউজ করার এবং আপনাকে অ্যাভয়েড করছে, সে কোনোভাবে যোগাযোগ করছে না, তার বিয়ের ডেট ফিক্সড হয়েছে, আপনি মার্কেটে তার পিছনে ঘুরলেন, সবকিছু মিলে খুব স্ক্যাডার একটা পরিস্থিতি। এবং এই পরিস্থিতির পরে আপনি কিভাবে আপনার মেন্টাল বা মানসিক অবস্থা ঠান্ডা রেখে কাজকর্ম করলেন, অফিসে যেতে হতো, আপনার গ্রামের কাজ করছিলেন, এবং তার পরবর্তী লাইফ কি হলো, কোন দিকে গেল, সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি ছোট একটা বিরতি নিয়ে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং ছোট বিরতির পর ফিরে আসছে, সাথে থাকবেন।
হ্যালো 8920, জীবনের গল্প। হ্যালো 8920, জীবনের গল্প।
স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার হ্যালো 8920 তে। আমি আর্য সেতু আছি আপনাদের সাথে এবং আজকের অতিথি বুলবুলি রয়েছে, তার গল্পটা আমি শুনছি এখনো এবং আরো অনেক কিছু শুনবো, কারণ গল্পটা শেষ হয়নি। আর যারা এই অনুষ্ঠানে এসে গল্প বলতে চান, জীবনের গল্প, তাদের জন্য ফোন নম্বর রয়েছে 09613892892, আবারও বলছি 09613892892, এখানে ফোন করুন এবং আপনার গল্পটি আপনি ছোট করে সেখানে বলুন, তারপর আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে, আপনি ওটাতে লাইক দিন, এটাই একমাত্র অরিজিনাল আর্য সেতু পেজ, এটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকলে আপনি যে কোনো ইনফরমেশন কোয়েরি আপনি সেখানে করতে পারবেন। এবং অন্যান্য অনেক আর্য সেতু পেজ আছে যেগুলোতে কানেক্টেড থাকবেন না প্লিজ। আর একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে যেখানে আজকের অতিথির ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ইউটিউব লিঙ্কটাতে আপনি একমাত্র কানেক্টেড থাকবেন।
আচ্ছা, বিয়ে করলো পরে সংসার করতেছে 13 সালে, তখন আমার মা অসুস্থ, পুরোপুরি ঠিক হয়নি, তো হঠাৎ করে আমার মা যে অ্যাক্সিডেন্ট করলো মেডিকেলে, ওরাই দুই ভাই নিয়ে যায়, আমাদের অফিসে ফোন দেয়, পরে শুনি আমার মা অ্যাক্সিডেন্ট করছে, আমরা দুই বোন আসি, ওরা দুই ভাই, ও আর বড়টা, আর একটা আন্টি লাগে নিয়ে মেডিকেলে আছে, ওই হাসানকে সাথে নিয়ে আমার মাকে নামিয়ে নিয়ে যায় অ্যাম্বুলেন্স দিয়ে, ওর কাছ থেকে টাকা নিয়ে মাইকলারে দিই, পরে 3-4 দিন পরে টাকা দিই দিলে, এখন মানে ওর প্রতি রাগ নাই, দুঃখ নাই, কিছুই নাই, যা বিপদের দিনে তো একটু লোক কাছে আসছে, তো আমার সাথে মানে আসে না, মানুষ তো বুঝাইয়া কিছু বলে, বুঝাইয়া কখনো কিছু বলতো না, না বললেও মানে ফিজিক্যালি রিলেশনে মানে রাখতে চাই পরে,
মানে আবার এরপরেও,
হ্যাঁ, বিয়ে করে ওর সংসার হয়ে গেছে 2 বছর, বাচ্চা হবে, রাস্তায় একদিন যাচ্ছি, সেদিন স্যালারি পাইছি 7টার দিকে হবে, তো আমার ছোট ভাই আমার নিতে আসছে, আর ও তো আমার ফলো ফলোতেই রাখতেছে, তখনই আমার বাড়ির দিকে আমার আইয়েতে আসে, কয়েকদিন যে ও তো ওরা ফলো করে আগে বাড়ির দিকে যায়, আমি আবার বলি যে আমি এখন আসতে পারবো না, আগে নিতে এসো, সবসময় আগে মানে আমার মা আগে আসে, ছোট ভাই কে মানে ছোট ভাই ফাঁকে গেছে, সুযোগ পিছন দিয়ে আসছে, আমি দাঁড়াই রেখেছি। আয়াই মনে করেন যে আমি ওকে দেখে হাঁটা দিছি, যাতে ও আমার দাঁড়ানো না দিকে ও না দাঁড়াইতে পারে। ও আমার উন্নাদের টান দিছে, উন্নালো উন্নাটা ধরতে বোরকার উপর থেকে পড়ে যায়। মানে ও কেন থাপড় দিছে এত কিছু বিচার করার টাইম নেই। আমি রাগে ওর একটা ঘুষির মতো করে চর দিয়ে বসি গালে,
ঘুষির মতো করে চর
যেন লাগে গালে। মানে মানে আমার মিজাজ গরম হয়ে গেছে, কারণ আমি কারোর উন্নাদের টানা মানে আমার আমার পছন্দ না। আর প্রেম প্রীতি তো পছন্দ নয়, তারপরে কিন্তু প্রেম করে ফেলছি, মানে ঘটনা হয়ে গেছে। তো আমি ওরা থাপ্পড় দিয়ে ফেলেই ফেলেই মনে করেন আমি একশো একশো হাঁটা দিছি, না জানি কি বলে বা নাকি ধরে বসে, বলা তো যায় না আশেপাশে জঙ্গল মঙ্গল অর্থ চরিত্র ভালো। ও আমার পিছিয়ে পিছিয়ে মানে হাঁটা, আমি তো হাঁটা ও হাঁটা, আর ও আমার খুব বিচ্ছিরি ভাষায় গালাগালি করতেছে। কাছে আমার মামির বাড়ি, আমার মামিদের বাড়ির ভিতরে ঢুকে পড়ছি, মানে আমার ছোট মামির ঘরের দরজা বন্ধ, বাড়িতে নাই, ছোট মামি পাশের বাড়িতে গেছে। যদি খালি ওই বাড়িতে খোলা থাকতো বা বড়ি থাকতো আমি সত্যি ওই দিন ওরে কোবাইতাম, কিন্তু আর এমনি পরে পাশের বাড়িতে গেছি, মামিরে ডাক দিছে, মামি বাইরে এসে বাইরে তাদের অনেক গালাগালি করলো, সে মানুষের জানলা থেকে বাস তুলতেছে আমার বাইরে। আগার ইঙ্গিত দেওয়ার পর আমার মামি বললো ও কি ছোট হয়েছে, ও এখন বড় হয়েছে না, কোন ধরনের দুষ্টামি করেন, দুষ্টামি করে মুন্না দোষ চিহ্ন পড়ে গেছে আসল, ও আমার থাপড় মারছে হেন তেন। পরে আমি আমার মারে নিয়ে আমার ছোট মামিরে মেম্বার বাড়িতে গেলাম, আমার মামি বললো মেম্বার কে এই ঘটনা, পরে কইলো মাগো তুমি তো খুব খারাপ মানুষের গায়ে হাত দিছো, আগে প্রতিবাদ করনি কেন? আমি আর পূর্বের ঘটনা তাকে কিছু বলি না, কারণ এখন সে আমাকে ডিস্টার্ব করবে কেন, সে বিয়ে করছে, সন্তান হবে, সংসার করতে, আমার পিছিয়ে লাগাতো মানে হয় না। পরে আমি কইলাম ওখানে আবার আরেকটা ওদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করে তাদের একজন ওই মেম্বারের আপন থাকতে, সে আবার অফিসার পদের, সে আবার ছুটিতে আসছে, দরজায় দাঁড়া শুনতেছে, আমি তাদের ঘরের ভিতরে বসে বলতেছি মামা এটার যদি কোনো বিচার হয়, আমি যদি সঠিক বিচার না পাই আমি এত খারাপ হব যে আপনাদের গ্রামের মেয়েরা দিনের বেলায় আমার চেহারা দেখলে লজ্জায় দরজা বন্ধ করে থাকবে, দরজা খোলার সাহস পাবে না, যদি খালি বিচার হিতে বিপরীত হয়। পর বললাম হেরা কি কিনা বলছে, পরে খাই তুমি তিন চার মাস বাসা ভাড়া থাকো কাজে, আরাম কয়েক মাস বাসা ভাড়া থাকে বাড়িতে যাই। আর ওর ও যে যেরকম কাজ করতেছে, একদিকে গভীর চেষ্টা করলাম, তো আরেকদিকে আমি দেখতাম আমার মায়ের পরনে সেরা কাপড়, তা দুই টাকার খাতার জন্য স্কুলে যেতে পারি নাই, ঈদের মধ্যে কোনোদিন ভালো পোশাক পাই নাই, ভালো খাবার পারি নাই, লেখাপড়া করতে পারিনি হাজার চেষ্টা করেও, মাঝখানে মনে করেন এতগুলো বছর কেটে যায়। ওরে আমি দেখে দেখেই চলি, যত ওর খপ্পরে আমি না পড়ি, আর এমন কোন মানুষ নেই ভাই আমার পছন্দ না করত, মানে আমার আত্মীয় স্বজন, মানে আমি গাড়িতে যাদের সাথে যাতায়াত করি, মানে অবিয়াত ছেলেরা মানে বিয়ের প্রস্তাব ভালোবাসার প্রস্তাব না দিত, মানে আমি আগে অনেক সুন্দর ছিলাম সবাই বলে, অনেক হাসি খুশি ছিলাম, আমি অনেক হাসতে পারতাম। তো হঠাৎ করে ওই যে বললাম যে আমার বাবা ফার্স্ট বিয়ে করে, সেখানে একটা ভাই আছে, তো 2014 সালে আমার বাস্তিরে বিয়ে দিতে গিয়া আমার ভাইয়ের স্বাস্থ্য শালার সাথে পরিচয় হয় না, বিয়াকি বিয়ে যায় কিন্তু দুজনের সাথে দুজনে দেখা হয় না, তার ফুবা আমার প্রস্তাব দেয়, তারও প্রস্তাব দেয়, প্রস্তাবের মাধ্যমে বিয়ে। ওই ছেলে কোনো মেয়েকে পছন্দ করে না, আমি কোনো ছেলেকে পছন্দ করিনি, কিন্তু আমি যেখানে গোল খাইছি কেউ তো জানে না, জানে ভাই বোনের জন্য, কারণ ভাই বোনের জন্য তো মরতেও পারিনি। পরে তিন মাস পর আমাদের দেখা হয়, সম্পর্কের মতোই হয়, মানে প্রেম প্রীতি এরকম ঘুরা, ওই ছেলেরা আমাকে এনে ঘোরার চেষ্টা করে, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওই যে নলেজ তো আমার আছে, আমি একটা বাচ্চার মা হয়েছি, আর কোন ছেলেকে তো আমার বার্তা
দেয়,
কারো ওনার সাথে কোন খপ্পরেই পড়িনি আমি, কিন্তু এক পর্যায়ে বিয়ের মতো ঠিক হয়, কারণ ওরা তো প্রস্তাবের মাধ্যমে
সাক্ষাৎ,
ওর বাবা বলে মানে আমি ছেলেকে ফুসকাই নিয়ে কোটেকে বিয়ে করবো, তখন ওর মা রাজি রাজি না, আমাদের বাড়িতে রাজি রাজি ছিল না, এখন ওই ছেলের সাথে কন্টিনিউ কথাবার্তা চলতেছে
ফোনে,
হ্যাঁ ফোনে
আচ্ছা
কথাবার্তা হলো, কারণ তিন বিয়ে যে প্রস্তাব দেওয়া তিন মাস পরে দেখা হয় আমার বাস্তি এবার বিষ খায়, কারণ নিশাখরের সাথে বিয়ে দিছিলাম, দিছিল তো ওই ওই ছেলেই বিয়ে দিছিল, জানতো না আমিও জানতাম, হঠাৎ করে দেখতে এসে নিয়ে গেছে ছেলে এবার খায়,
আচ্ছা
কিছু রিজামারি করে,
ওকে
পরে আমার বাস্তি বিষ খায়, ওদের বাড়িতে যে বিষের বসে, ওদের বাড়িতে বিষে টিজে করে রাত্রে ওর মার সাথে ঘুমাই থাকি আসি, ওদের পক্ষ থেকে যে ওদের ফুবু খালা আত্মীয় স্বজন জানে মানে আমি খুব ভালো, অনেক আগে থেকে জানতো কিন্তু চিনতো না, পরে সবাই প্রস্তাবে রাজি, কিন্তু ওকে না আমার একা একা বিয়ে করতে বলে, মানে বলে কি ও তো বিয়ে সহজে রাজি হয় না, ও বলে ঘর বাড়ি করে বিয়ে করে ফুসকাই ফাসকাই নিয়ে বিয়ে করো। কিন্তু আমার বাস্তিকে আসলো, আসার পরে কইলাম তোর মামা ওটাকে মন রে, আমার বাস্তি বললো আন্টি সমস্যা মানে এই যে আরো কয়েক বছর আগে ওর সম্পর্কে এক মামিরে, মামা বিদেশ থাকতো, টাকা পয়সা আত্মসাত করে ওইটার সংসার ভেঙে ওটার বিয়ে করছে, কেউ জানে না, ও মাসে তিন দিন করে উদাও হয় আর মা জানে না ছেলে কোথায় যায়, কোন বন্ধুর বাড়ি যায়। তো সেই বিয়ের খবরটা আমি গোপনে পাইয়া দিই, পাইলে ওর ফুবুরে জানে, ফুবুরে জানাইলে একাকে সবাই জানা, ওই ছেলে কয় কি কয় হ পরে শিখে যায় হ এটা এটা হয়েছে, ওটা জীবনের বাড়িতে আসবো না, সন্তান হবে না, আনবো না, তো তুমি আমার বিয়ে করার সমস্যা নাই, ওরা কোনোদিন আসবে না। পর আমি মনে মনে বলি, আমি ধরো এক জায়গায় মানুষের সাথে খারাপ কিছু হয়েছিল, আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে, তাকে মাইনে নিবে মাইনে নি মনে মনে। পরে দুই নম্বর মেয়ের সাথে ওর আবার একটা রিলেশন হয়, সেখানে পেছ লাগে বিয়ে হয়ে যায়। মানে এজন্য ওদের সবাই বলে আমাদের ওকে কোর্টে নিয়ে বিয়ে করতে, মানে আমি বউ করে নিলে আমার বাড়িতে রাখবে, ওরা একাই চলে যাবে, এরকম একটা পরিকল্পনা আটে। ওর যে ফুবু যেটা বেশি আগ্রহ, আমাকে যদি বউ বানায় নেয় ওদের সবাই আমি উপকারে আসবো, বা আমার ভাইসারে জায়গা জমি সব লিখে দিছি, অনেক কিছু আছে, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, ও যদি আমাদেরকে বিপদে না ফেলায় ও আসলে আমাদের সব বাড়ি ভালো হবে। ওর এক ফুবু আবার মেয়ে বিয়ে দিয়ে দিতে আয় উত্তর এক জায়গায় আটকা বেড়া যায়, জানে না যে ছেলে বিবাহিত, বিয়ে দেয় আসে ওই বড় বউ আটকে ফেলায়। ওই ফুবু আবার রাত্রে উনাদের কাছে রয়েছে না, ফুবু আবার কইছে আমার ব্যাপারে এরকম সমস্যা অনেক কিছু করছে, যে আমাদের বাড়িতে এমন এমন করে ফাইসে গেছে, এটা যদি ছুটাই দাও এই মেয়েটাকে আমরা আনতে পারি হেনতেন। আমি আবার ওই দিন ওই মুহূর্তে ওই ফুবুটারে ফোন দিছি, মানে ওই দিন আমি ওই ওই যে আমি দুই নম্বর মেয়ের সাথে যে ফাইসে গেছে বিয়ে হয়েছে, আরেকটা তো বিয়ে করছে কোনাবারি, সেটা তো চুপে চুপে এই ছেলেকে তো আমি বিয়ে করতে পারি না। ওর বাবা আমার বুদ্ধি দিলে কি, ওরা তো ওরা বুঝতেছে এইভাবে যে আমি যে ও বিয়ে করছে এটা যদি আমি না বুঝি, বিয়েটা হয়ে গেলে ও তো ভালো মেয়ে হতো, আর আমাকে আমাদের ছেলেটা ছাড়বে না, টাকা পয়সা দিয়ে যেমনি হোক এই দুইটাতে ছাড়াই ফেলবো। হ্যাঁ আমি তো জানিয়ে বলছি, এখন আমি ওরে কই ও হোক না না হোক না, ওরা আমি এভাবে বলি যে দেখেন আপনার সাথে আমার কোনো প্রেম প্রীতি নেই, প্রস্তাব প্রস্তাব দিছে, আপনি যদি কোনো জায়গায় পেটও বাজিয়ে থাকেন আমার বলেন, কলঙ্ক মুসার দায়িত্ব আমার, সবকিছু মুসার দায়িত্ব আমার, বলে না না বলা শর্তে। ওই দিন ওরা আমি বাড়িতে সবার সামনে জিজ্ঞেস করতে যাইতে চাই, ওই দিন ওই ছেলেটা ফোন ধরে,
কোন ছেলেটা,
এই যে আলামিন, আলামিন ফোন ধরে, হাসান তো চলে গেল, পরে আলামিন ছেলেটা ফোন ধরে, ধরলো ফুবু বলে এমনি এমনি করে আমার ছেলেটা আমাকে বাচ্চাটা উদ্ধার করে দাও, আমাকে মাত্র বাচ্চা এই মেয়েটার সাথে বিয়ে ঠিক করছি। ছেলেটা আবার ওই ফুবুর তো ফোন দিয়ে ফুবু আমি ওবেদে যাবো কিনা, ও আমার হন একটা কিছু বলুক, আমার তো ঝুলে রাখতে পারেন, আমার সকাল বিকেল মাঝে দেখতে আসে, আমার মা মারা গেছে, ছেলেটার সাথে যে বিয়ে ঠিক হয় আমার মা থাকতেই বিয়েটা দিই, আমার বাস্তির আমার মা থাকতেই ওদের বাড়িতে বিচার বসি, এর ফাঁকে আমার মা মনে করেন অসুস্থ হয়, ব্রেন টিউমার হয় আমরা বুঝি না, আমার মা অনেক টর্চারিং করে আমার সাথে, আমি যে রাত দশটায় বাড়িতে যাই আমি তো শান্তি মতো কটা ভাত খাবো করে দেখাইতে পারি না, এই চিল্লা চিল্লি ঝগড়া দাঁড়ি, দোকানে 1500 টাকা বাকি পাবে, 1500 টাকা দিয়ে আসছি দেবে, দুদিন পরে আমি টাকাটা দিলাম, মানে হারিয়ে ফেলছে, উনি যদি ব্রেন টিউমার হয়েছে তা তো জানি না, জ্ঞান বুদ্ধি কমে গেছে, আচার ব্যবহার খারাপ হয়ে গেছে, কারণ চিন্তা তত্ত্ব না নাই, বিশেষ করে আমার দেখতে পারে
তো ট্রিটমেন্ট করার নেই,
ট্রিটমেন্ট মানে তত তাড়াতাড়ি করাই নেই, এমনি ডাক্তার ডুক্তারের কাছে নেই, প্রচুর জ্বর দেখাইতো, মানে 100 টাকার ডিব্বি উনি 15 দিন যেত।
আচ্ছা, সবাই ডাক্তারও মনে করছে যে জ্বর দেখাইতে খায় এমন হয়েছে, তাই তো,
কিন্তু আমার মা মনে করেন আজকে আমার কাছে টাকা নেই, মাস শেষ, আমার ছোট বোনের স্কুলে 3টা ভাই বোন লেখাপড়া করে, আমার মেজো বোনরা তো বিয়ে দিছি, যে আমার মা যে মাথা অ্যাক্সিডেন্ট করলো ওই মুহূর্তে বিয়ে দিয়ে দিছি, তখন আমি একা সংসার চালাই, 3টা ভাই বোন লেখাপড়া করে, 3টা ভাই বোনই 10 এবং ইন্টারে।
আপনার মার পরে চিকিৎসা কি হলো, কি করলেন?
বলতেছি পরে এভাবে অবস্থা খারাপ হয়ে দিয়ে থাকে, খারাপ হয়ে দিয়ে থাকে, আর আমার উপরে অনেক খারাপ হয়, সকালে যে কটা ভাত খাবো তাও খেয়ে আসতে পারি, আমার মার সাথে যে আমি খারাপ ব্যবহার করি তা না, আমার মার সাথে আমিও খারাপ ব্যবহার করি। পরে বড় আপাত ক্রিমিনাল, মিনুরি ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, হেন লাগবে না, লাস্টে আমার মেজু বোন অনেক ভালো, আমার মেজু বোন রেগে যায়, তারা জিজ্ঞাসা করে লাভ কি, এতরা ধরে ধরে মারবো, আর হইলো তো আর কোন মানে, মানুষ একটা মানুষ যদি প্রতিনিয়ত ভাই আমি 12 বছরে একদিন কোন ফরমে ছুটি নেইনি, একদিন অ্যাবসেন্ট নেই, একদিন হাফ বেলা ছুটি নেই, আমার রেকর্ড অফিসে, তাহলে এই মানুষটার কি শরীর না? তারপর এক বছর দেখি আমার মার ঠোঁট ফুলে গেছে পাগলের মতো, কেমন করে সুন্নতি জামা পড়তো, তালিম টালিম করতো, তো নামাজ পড়তো, একদিন শাড়ি কাপড় পরছে দেখি কি অনেক সুখ হয়ে গেছে। পরে ডাক্তারের কাছে নিয়ে যাই 14 সালের অক্টোবর মাসে, ডাক্তারের কাছে নিয়ে যাই, MBBS ডাক্তার দেখাই, ডাকার অনেক পরীক্ষা নিরীক্ষা করি, কয় কিছু না, আলসারের মতো ঘা হওয়া দরসাল, তো ঠোঁটে চুন লাগে এরকম ফিরে গেছে, 3 মাস ওষুধ খায়, ওষুধ খায় উনি পরিবর্তন হয় না। ডাক্তার বললো তোমার মাকে কি 2-4 বছরে সিটি স্ক্যান করছো? ওই যে বললাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, আমি কই হ্যাঁ 3 বছর আগে সিটি স্ক্যান করছি। সিটি স্ক্যানটা না করে সব ধরনের পরীক্ষা করে, 24 ঘন্টার কন্টাকে 12,000 টাকা বিল, আমি নিজের লগে নিয়ে মেডিকেলে থাকি, নিজে আমি কিন্তু অসুস্থ, আমার মেডিকেল আমার অফিস থেকে 3 দিন ছুটি নিয়ে আমি মেডিকেলে যাওয়ার জন্য, আমি না যাই আমার মানে নি, যে ও 1.5 মাস ওষুধ খেয়ে যেটা উন্নতি হয় না, এর মধ্যে আবার ডাক্তারের কাছে আবার যোগাযোগ করি, কোন ওষুধ চেঞ্জ করে না, এই কারণে আমি ফজিদুল নেশা নিয়ে যাই, সেখানেও কিছু ধরা পড়ে না, সে জায়গায় 7 দিন পর রিপোর্ট দেয় ক্যান্সার না হয়ে হয় তোমার মা বেঁচে গেছে, আলসার হয়েছে। December 23 আমার মাকে মেডিকেল থেকে বাড়িতে নিই, January 29 থেকে আমার মা আর কোন ওষুধই খায় না, মানে খেতেই পারে না, আমার মা 29 থেকে আর কোন ভাত পানি ওষুধ কিছুই খান, কারণ উনি সবিশ্বাস, ব্রেন টিউমার হয়েছে, ডাক্তাররা কোন ডাক্তারে ধরতে পারলো না। পরে একে একে আমার আপা বলে আজকে ঘর থেকে বের হয়ে নাই, মা সারাদিন ঘুমাইছে। 31 তারিখে আমার আপা বলে বলে আজকে কালকেও চোখ খোলে নেই, আজকেও চোখ খোলে নেই, বিছনা থেকে উঠেই নেই, মা এক গ্লাস পানি ওখানে।
আচ্ছা, তারপরে হসপিটালে নেন নাই কেন আপনারা?
হসপিটালে ওই যে 3 মাসের ওষুধ দিছে, মানে আমি এমন ভাবে বের হই 5টায় উঠি, গোসল করে 6:30 অফিসে চলে যাই, 10টায় ছুটি হয় আস্তে আস্তে 12টা। ওই সময় মাকে উঠাইয়া একটু দুধ খাওয়াই, একটু জুস খাওয়াই, খাওয়াই ঘুমানে দিই। আর অন্য তো ওষুধ দিচ্ছে, ওষুধের সাথে তো ঘুমের ওষুধ থাকে। আমি বললাম যে মা যদি 12টার ভিতরে নিজের ইচ্ছায় না ওঠে, কিছু না খায়, আমার ফোন দিবেন। বেক করে কয় না মা আজকে ওঠে নাই। 12টা বাজে অফিস থেকে বেরোইছি, এর মধ্যে বিমা করছিলাম 7 সালে একটা, বিমার টাকাটা ডিসেম্বরে পাইছি, 92,000 টাকা পাই। অসুস্থ দেখেই টাকাটা দ্রুত তুইলে 7,000 টাকা দিয়ে বিমা কইরে, মানে বিমা না করলে টাকাটা আমি ওই মাসে পাচ্ছি না, বিনিময় বিমা করে টাকাটা তুলে ব্যাংকে রাখি, যদি কোন খারাপ কিছু হয়ে যায়। সবাই বলা বলি করে আমার মা বাঁচবে না, মৃত্যুর সময় দেখবেন যে তাড়াতাড়ি রাস্তা পুরায় না, যেদিকে যাই অ্যাম্বুলেন্স নেই সেদিকেই যান। ব্যাংকে থেকে 40,000 টাকা দিলে আমার মারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আসতেও অনেক বেজাল, আর অন্য জায়গায় সিরিয়াল দিছি, আর এক জায়গায় ভর্তি করবো। আস্তে আস্তে আমার রাত 11টা বেজে যায়, যখন কম্পিউটার আমার মারে যখন গ্যারেন্টি মোটর ছিল, বললো কি সমস্যা, সবকিছু তো আমি বেশি দিন, আমি এই সমস্যা। আমার মাকে যখন চেক করলো 5 বারের মাথায় আমার মার প্রেশার রানিং হয়েছে, এত বড় বোতল রক্ত পড়তেছে আর প্রেশার রানিং করে আমার মারে পরীক্ষা করলো। পরীক্ষা করার পর ব্রেন টিউমার 7 পয়েন্টের উপরে চলে গেছে।
আচ্ছা, মানে সিরিয়াস অবস্থা।
যদি কোন সুস্থ অল্প বয়সী মানুষের 3 পয়েন্টের নিচে থাকে তারা বাঁচানো সম্ভব, 7 পয়েন্টের উপরে চলে গেছে। তো আমার সাথে যে ছিল উনি একজন ডাক্তার, আর যার কাছে নিচে ওই ডাক্তার আমার পরিচিত বন্ধু, সে হলো ডাক্তার গোয়েন্দা, মানে আমার মানে যাও তো আমার বন্ধুর বন্ধু আমার বোন, এরকম কথা, মানে আমার ধরে মারবো, রুগীটারে মেরে ফেলেছো, ধরে ফেলেছো শেষে। হ্যাঁ, আমি তো নাম করা হাসপাতালে নিচে বড় বড় ভাইয়া, না রুগী না ধরা বলে তো আমার কিছু করার নেই। যাই হোক, 6 দিন ভর্তি করে রেখে ফিরত দিল যে এই রুগী আর বাঁচবে না। বাড়িতে নিলাম, মিলেট টিলেট অনেক কিছু পড়াইলাম, আল্লাহর কাছে অনেক মানামানসিক করলাম। আমি আল্লাহরে এটুকু বললাম যে আমার মা এই পৃথিবীতে আসার পর আমার মা বিন্দু পরিমাণ সুখ পায়নি, একটু শান্তি পায় নাই, মাঝখানে আমার সাথে খারাপ ব্যবহার করছে, কারণ উনি তো মানসিক অসুস্থ ছিল, উনি তো বোঝে নাই, আর আমিও বুঝলো তো আমার মার সাথে খারাপ ব্যবহার করতাম না। পরে আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ি আর বলি, আমার মা না মেয়ে হিসেবে, না বোন হিসেবে, স্ত্রী হিসেবে, না মা হিসেবে, মানুষ হিসেবে কোনোদিন কোনো সুখ শান্তি পায়নি, কঠিন মৃত্যুর সময় যে কঠিন কষ্ট আমি জানি তা না দেখি, তুমি আগস্ট আমার মারে নিয়ে যাও গা। পরে আমার মা কোনো খেয়াছেও না কিছু না, হঠাৎ করে 15 তারিখে শুনি আমার মা অজ্ঞান হয়ে গেছে।
তখন আপনি অফিসে?
হ্যাঁ, মানে অফিস থেকে তো কন্টিনিউ 2-3 ঘন্টা পর পর যোগাযোগ করতেছি। পরে গেলো মানে এখানে আমার ওই যে বড় ভাই ওইখানে ভেজাল একটা ওষুধ খাওয়াই দিছে, ভেজাল একটা ওষুধ খাওয়া নিতে উনি লো প্রেশার থেকে হাই প্রেশার হয়ে গেছে।
ভেজাল ওষুধ খাওয়াইছে কেন?
মানে উনি কি ভাইবে খাওয়াইছে জানি না, তবে চাইছিল উনি তো মরেই যাবে, তাড়াতাড়ি মরে গেলে উনি গার্জেন হয়ে আমাদের কাছে থাকতে পারবে।
আচ্ছা,
কারণ উনি তো গাঞ্জাখোর মদখোর। দেখ আমার মা আপা ওই যে বিমার টাকাটা আমার মেজু বোন আমার সাথে করে, আমি তো বিমার টাকাটা পেয়ে যাই ভাঙ্গি, আমার মেজু বোন তো ভাঙতে পারে না। ওই দিন আমার মেজু বোন আবার বেশি, উনি আবার বেশি কেয়ারফুল, উনি বেশি দেখাশোনা করে, বড় বোনের হেলনায় থুয়ে যায়, আইসা দেখে অজ্ঞান হয়ে গেছে। অফিস থেকে আসি, পরে বড় ডাক্তারের সাথে যোগাযোগ করি, করে বাবারে উনি তো এরকম এরকমই হবে, চিন্তা করো না, ডাক্তার আই না স্যালাইন নিয়ে গেছে, স্যালাইনটা লাগাও। পরে ডিসপেন্সারি ডাক্তারে চেক করে বুঝতে পারে উনি ওষুধের সাথে রং কোন ওষুধ খাওয়ানো হয়েছে। পরে আমার ভাইয়া না ওষুধটা নিয়ে বাথরুমের ভিতরে ফেলে দেয় তাড়াতাড়ি।
আচ্ছা,
মনে করেন 2 নম্বরে তো ধরা পড়ে, এখন যদি এটা বলা বলি করি তো অনেক মারামারি খুনাখুনি লেগে যাবে। পরে আমার মামা কইলো চোপ কিছু কোয়া দরকার নাই, বড় বললো চোপ কিছু কোয়া দরকার নাই। পরে আমার মা ওকে নিয়ে এলো 16 তারিখে, আমি 5টা বাজে ছুটি নিয়ে চলে গেলাম। 17 তারিখে আমার মা মারা গেল, মারা যায় গাজীপুরে, মাটি দিয়ে নিয়ে গুড়িগ্রামে। মানে তার আশা ছিল তার বাবা, কারণ আমার বাবা যে বিয়ে করছে, আমার মার মনে একটা কষ্ট আর আমার মনে একটা কষ্ট। আমার মা বাবা যখন বিয়ে করে, আমার বাবার যে দ্বিতীয় ছেলেটা প্রথম নানির কাছে, সে সাক্ষী দিছে আমার মা গার্মি থেকে বিয়ে হয়েছে, আমার বাপের সংসার করবো না, এই কথা বলে বিয়ে করাই দিছে। আর সে কারণে চক্রান্ত খাড়াইছে আমার চাষি।
আচ্ছা,
আসলে কিন্তু ওরকম কিছু না, আর শুনছিলাম সারান দিছে, কিন্তু আমার আব্বু শিকার জানা আমি সেখানে সারান দিছে। আমার মারও এই জন্য এই কষ্ট, এই জন্য আমার মা বলছে তোমার বাপের জমিতে মারা গেলে আমাকে রাখো না, তুমি তোমার নানুর পাশে আমার রাখো। ওরা হে আমার মা কিনে কুড়িগ্রাম মাটি দিই।
আচ্ছা, কুড়িগ্রামে মাটি দেওয়া হলো, আপনার মা মারা গেল এবং অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে একটা বিরতি নিচ্ছি আমরা প্রিয় শ্রোতা, এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি আজকের অতিথি বুলবুলিকে নিয়ে। সাথে থাকুন, কোথাও যাবেন না।
হ্যালো 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শেষবারের মতো, মানে আজকে শেষবারের মতো হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM এবং আরজে সেতু আছে আপনার সাথে। কথা না বাড়িয়ে অতিথির কাছে যাই, যে ওর মা মারা গেল সেরকম একটা অবস্থায় আমরা ছিলাম এবং কুড়িগ্রামে তাকে মাটি দেওয়া হলো। তারপরে
মাটি দিলাম, মাটি দিয়ে আসলাম, ছয় মাসের মাথায় আমার ছোট বোনকে বিয়ে দিলাম আর ওই যে আমার ভাইয়ের সাথে যে বিয়ে ঠিক ওটার ওই অবস্থা দেখে মানে মনের ভিতরে অনেক একটা ঘৃণা জমলো যে আত্মীয় স্বজন যাই না আমাকে এইভাবে নিয়ে একটা বিপদে ফেলতে চাইছিল। কারণ আমি 15 বছর আমার বাবা বিয়ে করছে, আমি যুদ্ধ করলাম, সেক্ষেত্রে কেন বিবাহিত একটা ছেলের সাথে আমাকে নিতে চাইবে? গামা চাপা দিয়ে বিয়ে করতে বলো, যদি বিয়ে করতে বিয়ে করে ফেলতাম, যার বাবা অর্ডার দেয় তাকে তো বিয়ে করাই যায়। পরে রাগ হই, ওই যে ফুবু যে উত্তর আটকা বললো, উত্তর আটকা বেড়ে আমার ব্যাপারে এগুলো বলে, ছেলের লুপ লাগে যায়। লুপ লাগলে আমার বিভিন্ন ভাবে ব্রেন ওয়াশ করে যে উনি যত বিয়ে করছে তো ওটার আপনার কিছু করা দরকার নাই, আত্মীয় স্বজন সবাইকে তো ভালোবাসলেন, বাইশা সবকিছুই তো কইরা, তো এখন তো কষ্টের মাঝে পড়ে আছেন, এখন আমাকে একটু বিশ্বাস করে দেখেন। কারণ আমার বাবা মাকেও নেই, আমি একজন ইতিম ছেলে, আপনি আপনার ভাই বোন কেউ নিয়ে ভালো থাকতে পারবেন, বা আমারে সবাইকে যে ভালোবাসাটা দেন সেটা যদি আমাকে ভালোবাসা দেন, আমাকে বিশ্বাস করেন, আপনার জীবনটা অনেক সুখী হবে। ছয় মাসের ব্যাপে ঘুরে ঘুরলে পরে তার কথাটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আত্মীয় স্বজন সবাই রেখিনি, সবাই আমাকে ভালোবাসলো, সবাই সাপোর্ট করলো, অথচ ছেলে কয়েক বছর ধরে বিয়ে করছে জানেই না, আবার কয়েক বছর ধরে একটা বিয়ে করছে বলে দ্বিতীয় বিয়েটা সে যদি আমাকে পছন্দ করবে, অন্য মেয়ের দিকে নজর গিয়ে সেখানে ফাঁসলো কিভাবে? তাহলে আমি এই কথা, এই ছেলের কথাটাই শুনি। কারণ আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে না করি, প্রস্তাবের মাধ্যমে যদি কাউকে বিয়ে করি, তাহলে তো আমি যদি আমার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলি যে আমার জীবনে এই ঘটনাটা ঘটছে, তাহলে তো আমাকে নিয়ে সংসার করবে না। আর একটা মানুষের শিশুকাল থেকে যখন তার জীবনটা লাইফটা গড়ে তোলে একটা মেয়ের জন্য, তো একটা মেয়ে মানে একটা বিয়ে, একটা বিয়ে মানে তো সংসার সন্তান, তার কাছে যদি সত্য কথাটা না পায় সেই মানুষটা কোন পৃথিবীতে যাবে? তাহলে আমি ভালোবেসে কাউকে বিয়ে করলে কথাটা বলে সে কথাটা মেনে নিবে। ছেলেটা আবার বলে যে দেখেন আপনি জীবনে কি করছে এটা আমার দেখার বিষয় না, দুইটা সন্তান হলে সমস্যা নাই, কিন্তু ভবিষ্যতে আপনি খারাপ না হলেই হয়। ছেলেটার কথা বিশ্বাস করি, বিশ্বাস করে আমি অসুস্থ মেডিকেল আসি, আমাদের হাসপাতালে হাসি আইসে ওইখানে ওনার সাথে দেখা হয়। আর দ্বিতীয় দিন আমার বোনকে গুলোস্কোপি করাইতে আসি, কারণ আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, ওই দিনও আইসে 10 মিনিট মেডিকেলে বসে থাকে, সেই দেখা হয়। এখন উনি খালি কয়দিন পরপর টাকা চায়, এভাবে টাকা চায় যেতে আমার বাবা মা তো কেউ নাই, আমি মিরপুরে জায়গা কিনছি 7 ডিসিমিল, এত এত টাকা লাগছে, এখন আমার কাছে কোনো টাকা নাই, মামাদের জায়গা বেচবো, সেখানে মামারা তো আমি ছোটবেলা থেকে বিদেশ থাকে, জায়গা জমি দলিল তুলতে অনেক টাকা পয়সা লাগতেছে, আমি অনেক সমস্যা আছি, কাজকর্ম করতে পারতেছি না, তো সবাইকে চিনা যাওয়া ভালো ভালো ফল পেলাম না, এর যাওয়া বাবা মা কেউ নাই, ভাই বোন নাই, বাবার সাথে যোগাযোগ নাই, তাহলে ছেলেটাকে ভালোবেসে যদি সুখী করা যায় বা আমিও ভালো থাকতে পারবো, সবকিছু জানলো রাজি হই কথা বলি। তো উনি হঠাৎ করে বলে যে দেখো জান বলতো জান রে, আমি একটু সমস্যা পড়ছি, হেল্প করবা কি? আমি তো কন্ট্রাক্টে কাজ করি, চিটাগাং আসছি, টাকা পয়সা নিয়ে আসি নাই, আমার কাটমাট ফেলে আসছি, তো আমার 20,000 টাকা দরকার, আমি লেবারদেরকে টাকা দিবে, লেবারদেরকে টাকা দিবেন, আমি দেবো কেন, লেবারে আমার টাকা দিয়ে চালাইতে হয়, কোম্পানি একবারে টাকা দিবে। তো 10,000 দিলাম, এক সপ্তাহ পর আবার 10,000 চাই দিলাম, পরে কুরমানি আসে, 5 দিন পর এসে আমাকে টাকা পয়সা দিবে, বিয়ে করে বাড়িতে সবার সাথে কথা বলে বিয়ে করে নিয়ে যাবে। বাড়িতে আলাপ আলোচনা করি, তখন ছেলেটা বলে মালিক বাইরে চলে গেছে, এত টাকা দিনা পড়ছি, আসে আইসা মানে এরকম বলে, কাপা শিয়ে থাকতাম 2 বছর আগে, আমার মাল সাবা নাইট কেড়েছে, 10,000 টাকা লাগবে গাড়ি ভাড়া হদ্দা, টাকাটা দিবা একটু। আবার বলে এই যে কুষ্টি আমার মামাকে জায়গা পাইছি, তো 14 বছর আগে জায়গা লিখে দিছে, সেটা তো সেই লিখে নিয়ে ফালাই আসছি, ওটা কেমনি কিছু জানি না, মানুষের দখলে ছিল, তো সেটাও টাকা লাগবে উদ্ধার করতে, আরেকটা জায়গা বিক্রি করবো ঝামেলা, সেটাও টাকা লাগবে, মানে 10 দিন পর পর, সপ্তাহ পর পর, মাসে 2-3 বার 10,000-5,000 চাইতেই আছে। আর আমাকে এতটুকু বিশ্বাস দেয়, তোমার যদি কোথাও বিয়েও দেয় সেখান থেকে তুমি পালে আসবে, আমি তোমাকে গ্রহণ করবো, সবকিছু তো তোমারই, আমরা দুজন তো ভালোই থাকবো, তুমি একটু কষ্ট করো। এভাবে টাকা দিতে 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 1 বছরে উনি 1.5 লাখ টাকার উপরে দেওয়া হয়ে যায়, আর টাকা দিতে পারি না, লাস্টে কয় তোমার গয়নাগুলো বিক্রি করে, গয়না বন্দুক থেকে 50,000 টাকা দেই, গয়না বন্দুক ছুইলেও টাকা আমি সুদ দিতে হয়, সুদ দিতে দিতে আর পারি না, এদিন 5,000 ওই দিন 10,000 ওই দিন 3,000 মানে মাসে 3-4 বার টাকা চাই, আমি টাকাগুলো মানুষের কাছ থেকে ধার ঋণ করে শোধ করে দিই, কারণ আমার মা মারা যাওয়ার পরে সব টাকা আমি ভাঙছি, আমার আত্মীয় স্বজন কেউ 5টাও দেয় না, 1 লাখ টাকার উপরে ঋণ করে করে খরচ করে ফেলাইছি, আবার আমার ছোট বোনটাও আমি বিয়ে দিছি, কিছু গয়না দিয়ে আমি নিজের দায়িত্বে বিয়ে দিয়েছি, কেউ 5 টাকা দেয় না, তো আমার কাছে টাকা নেই, তো এখন আমার আবার এর আগে ওয়াদা করে যে দেখো আমার বাবা মা থাকলে ভাই বোন থাকলে যে সাপোর্টটা করে তোমার কাছে সেই সাপোর্টটা পাবে তো আমি কি ইনশাল্লাহ পাবেন, কিন্তু উনি যে এইভাবে বলতেছে তা তো জানি না। পরে ওই যে উনি বলে যে জমি বিক্রি করবো এই করবো সে করবো এই দিন 10,000 ওই দিন 5,000 সেই কুরবানি ঈদ থেকে এই কুরবানি ঈদ পর্যন্ত এই এইবারের রোজার মধ্যে আমার কাছে 15-24 তারিখে লাস্ট কথা হয়, 30 তারিখে উনি আমার কাছে আসার কথা, সব টাকা পয়সাও দেবে, জায়গা জমি বিক্রি করেছে টাকা পয়সাও দেবে এবং কি আমাদের বাড়িতে বললে আমাকেও নেবে। আর ফোন অফ করে দেয়, ফোন ধরে না, কুরবানি ঈদের 7 দিন পর ফোন ধরে, আবার বলতেছে যে এমনিতে ফোন ধরিনি বিদেশ গেছিলাম সমস্যা আছে তুমি আবার টাকা দাও, আমি এখন টাকা দিই না। তো উনি আশা ভরসা আপনি এরা বলবেন না তো আবার টাকা দিলেন, টাকা দিছি এভাবে ও একটা ইসিম ছেলে ও যদি খারাপ হয় বারবার আমি সুযোগ দেওয়ার কারণে ও ভালো হোক, কোনোদিন আমাকে কষ্ট দিতে চাইলে কষ্ট দেবে না, যেহেতু বাবা মা নাই এক সময় ও আমার অনেক হেল্প করছে অনেক সাপোর্ট করছে। এখন ও যদি টাকা তো আমার দেবেই না, টাকা চেতেই আছে, আর যখন টাকা আসার সময় তখন ফোন দেয় যেমন কিনে বেতনের আগে টাকা দেওয়া হয় আর ও আমার ফোন ধরে না। তো এখন সত্যিকারে ও তো আমাকে বিয়ে করবে না আমি বুঝতে গেছি, ও টাকার দাম দায় আমাকে বিয়ে করছে লোভ লালসায়। যদি আমার ভাইয়ের শালার বাড়ির মেয়েছে মার্কেট মার্কেট দিতাম টাকা পয়সা ধার দিছি জানতে পারছিল মনে করছে মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো, তাই এখন ও যদি আমাকে বিয়েও করতে চায় আমি করবো না। এই কারণে বিয়ের পরও আমার কাছে যেভাবে টাকা চায় আমি কই যাব। আর যে মানুষ একজন মানুষকে সত্যিকারে নিতে চায় তার আগলে বাঁচতে চায় তার মোবাইলটা দিনের পর দিন মাসের পর মাস কিভাবে না ধরে থাকতে পারে, ওরা হাজার হাজার বার ফোন ধরি ও ফোন দেয় না, কেটে দিতে পারে ফোনটা রিসিভ করতে পারে না, এবং 2 লক্ষ টাকা নেওয়া হয়ে যায় সুদে নিয়ে ঋণে নিয়ে দেয় অফিসে এর ভিতরে আমি 100 টাকা পাইতাম, মানুষ চাকরি সারলে যে টাকাটা পায় ওই টাকাটা তুলে আমি আমার বোনের গয়না বানিয়ে দিতে আমার কিছু গয়না বানিয়ে সে গয়না পর্যন্ত বন্দুক থুয়া সুদে টাকা তার টাকা টানছি। কিন্তু সে 5 তারিখ আসবে আমার আপুর সাথে বোনের সাথে তারপরে আমার ভাইয়ের সাথে আমার মামির সাথে কথা বলে সে আমার বিয়ে করবে, মানে তারিখ খালি দিতে আছে মাসে 3-4টা কিন্তু আসতেছে না, আর খালি এই সমস্যা পড়ছে টাকা দাও ওই সমস্যা পড়ছে টাকা দাও এটার লাইসেন্স করতেছে টাকা দাও ওইটার লাইসেন্স করতে, কিন্তু বিশ্বাস করে করে টাকা দিতে দিতে এখন আর বিশ্বাস করতে পারতেছি না। আমি শুধু পুলিশের কাছে এটা নিতে যাই যে আসলে ছেলেটা যে নাম বলছে বাবার নাম বলছে বাড়ি কুষ্টিয়ে বলছে ও সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে, ভোটার আইডি কার্ডের অ্যাড্রেসটা পাইলে আমি বুঝতে পারবো, তাহলে ও টাকা দিক আর না দিক ওর জন্য তো অপেক্ষা করা যায়। সেই জন্য মানে সবার সাথে পরামর্শ করে বুঝা শুই না পুলিশের কাছে যাই, পুলিশে কয় কি কয় এভাবে তো কথা বলা যায় না, আপনি থানায় যাওয়া দরকার নেই, থানায় গেলে এইসব কোন ফল পাবেন আমি ব্যবস্থা করে দেবো, পল্লী বিদ্যুৎ দ্বারাই একটা হোটেলে বসে আমি যদি উনি ভিতর সাইডে বসতাম উনি আমার আটকাইতাম বাইরের সাইডে বসে, মানে উনি তখনই নিয়ে আমার কোনো বাড়ি হোটেলে যাবে। পর আমি বললাম যে আপনি এই কথাটা বললেন কিভাবে, আপনারা যদি সিবল রেসে থাকতেন আমি জুতা মারতাম আপনার গলে। এটা কয়ে এটা আমার হাত থেকে মোবাইলটা নেয় নিয়ে নাম্বার রাখে, নাম্বারটা সেভ করে দেয় উনি দিয়ে আমার আরেকদিন ফোন দেয় এই প্রস্তাব আমাকে দিবেন না আমার পক্ষে সম্ভব না, উনি ছাড়েই না আমারে মানে ধরে ধরে বাপ। পরে আমি কইছি যাচ্ছি আমি বাসায় যে আপনি কি ডিসিশন জানাচ্ছি, এখন তো সমস্যা মেহমান গেছি, যাওয়ার পরে ওই যে ফোন দিয়ে দেয় হুমকি দেয় ওর কথায় রাজি না হইলে আমি আপনি কেমন মানে সন্তান আমি তাকে ভদ্রতা শিখাইনি, আমি তো মুরব্বীর মতো চলাফেরা করি আমি বয়স্ক একটা মানুষ আপনি আমার এই প্রস্তাব দেন কে এই এই কথা বলি।
কি প্রস্তাব দিছে?
ওই মানে ডাইরেক্ট ফিজিক্যালি হিসাবে প্রস্তাব দেয়।
আচ্ছা।
পরে আমি বলছি যে আমি প্রস্তাবটা দেন কি করে, আমারে বলে যে মা তুলে কথা বললা কেন, আর তুমি আমার কথা না শুনলে তুমি আমার মাসের মা তুলে কথা বলছো তোমার খবর নিয়ে সারমো আমি এই কথা বলে। পরে আমার ব্ল্যাক লিস্টে ফেলাই দিছি যে কি হয় হোক পরে দেখা যাবে, এখন এই যে ছেলেটা খালি টাকা চাচ্ছে পরশুদিন কালকে রাত্রেও টাকা চাইছে টাকা দিই না। আমি বলবো ওই যে আমার ভাই বোনের জন্য তো জীবনটা নষ্ট করলাম, আমার ভাই বোন কিন্তু এখন আমার ধরে ধরে মারে, মানে কারণ কারণে মারে, যেমন আমার মন মানসিকতা খারাপ মারে, মানে আমার কোনো কাজ কাম ওই যে ভাইয়ের শালার সাথে সম্পর্ক হলো এনে তো অনেক কিছু হইলো, মানে আমি যদি কারোর সাথে কথা বলি তার সাথে কথা বলছি। আর এই যে ছেলেটাকে টাকা দিছি টাকাগুলো তো মনে করেন প্রমাণ রাখার জন্য রেকর্ড করে রাখি, রেকর্ড করে রাখছি আমার ভাই একটু হইলো বুঝতে পারছে, আমি কিন্তু ওদেরকে এখনো টাকা পয়সা দিয়ে চালাই। আর আমি অসুস্থ আমার ভাই বলে মরে গেলে আমার এক জগ পানি বেড়ে দেবে না, আমার ধরে ধরে মারে আমার উপর অনেক মানে ইয়া করে। আমি বলবো যে দেখেন আর যাই করেন কারোর সাথে মানে সম্পর্ক হোক বিয়ে হোক টাকা পয়সা দিবেন না, আর ভাই বোনের জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। আমি অনেক কষ্ট করছি অনেক ইয়া করছি, আমি সমাজে ভাইয়া জানেন না আমি রাস্তায় গিয়ে যদি মেডিকেলে আটকা পড়ে টাকার জন্য বাচ্চা দিচ্ছে না, আমি তাকে 500 টাকা 1,000 টাকা এই মেডিকেলের মালিকের সাথে যোগাযোগ করে তাকে উদ্ধার করে দিই, রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে কেউ তাকে ধরে না, আমি সেই গাজীপুর থেকে ঢাকায় এনে চিকিৎসা করে 1-2-3 হাজার টাকা ভাঙ্গা ভালো করে দিই, মানে আমি ছোটবেলায় দিকে এরকম উপকারী করতাম, আমার মা বলতো যে আমার মেয়েটাকে যদি আমি লেখাপড়া করাইতে পারতাম, একটু ভালোভাবে রাখতে পারতাম, তাহলে আমার মেয়েটা অনেক সমাজ অনেক বড় মানুষ হতে পারত। আর আমি যদি ক্লাস 9-10 পর্যন্ত বাইরে পড়তে পারতাম, অনেক উপর কষ্টে চাকরি করতে পারতাম। মানে আমার মানুষের অনেক উপকার করতে হবে এবং এখন উপকার করার ইচ্ছা আছে। যে বাড়িটা করছি আমরা, আমার আব্বু বিয়ে করার পর জানতাম রেকর্ড জায়গা, এতদিনে আইসা শনি খাস জায়গা সরকারে ভাঙিয়ে দিবে, এখন নির্বাচন দিকে ভাঙে নাই, নির্বাচনের পরে ভাঙবে।
আচ্ছা, আপনি আছেন এখন কার সাথে? আপনার সাথে কে কে আছে?
এখন আমার সাথে আছে আমার ছোট বোনটা।
আচ্ছা,
তাই এখন আমি ভাইয়ের শালার বাড়িতে যে গেছিলাম সেখানে না খাইয়া বদনাম হইল। তার যে দুই নাম্বার তার যে বউটা আমার পিছে খারাপ ভাবে লুক লাগায়, খারাপ খুব খারাপ মানুষ, খারাপ বলে আমারে যে আমি খারাপ এই সেই। এখন আমার পর্যায় এমন যে এই বিষয়গুলা তো সবকিছু আমি বাড়িতে জানাই, আমি কোনো কিছু লুকাইয়া করি না। আমার ভাই বোন ধরে ধরে আমাকে মারে, বুড়া বুড়া মানুষের সাথে বিয়ে ঠিক করে, দেখা গেছে দুই বাচ্চার বাপ বা কামলা রিক্সাওয়ালা, বহু মরে গেছে, বহু চলে গেছে, তো বিয়ে শাদী সেগুলা করি না। করি না গেলে ছোটবেলার দিকে আমি অনেক কষ্ট পাইছি, ছোটবেলায় আমার বাবাকে দিকে আমি অনেক ঘৃণা করতাম সংসারটাকে, তারপরেও সংসার পাতার চেষ্টা করছি। ছোটবেলার দিকে ইচ্ছা ছিল আমি একটা সব প্রেম করে বিয়ে করবো, যাতে আমার দুঃখ কষ্ট বোঝে, আমার মার মতো টর্চারিং না করে, আমার ভালোবাসা আমার মন টন বোঝে। আমি এখন অসুস্থ হয়ে গেছি, মানে মানসিক অসুস্থ। আরেকদিকে আমার আলসার হয়েছিল, নিয়ম মতো খেতে পারি না, সকাল 6:30 বাড়ির দিকে বেরোই, 10:00 পরে ঢুকি, সবকিছু আমাকে করতে হয়। আমার ছোটবেলা থেকে এটা আশা ছিল আমি একটা ভালো মানুষকে বিয়ে করব, যে মানুষটা পরের উপকার করবে, কাউকে না খাওয়াইতে খাইতে পারবে না, ফ্যামিলিতে কাউকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারবে না। কারণ ছোটবেলা থেকে আমি পর উপকারী ছিলাম, মেডিকেলে কেউ যদি বাচ্চা নিয়ে আটকা পড়তো টাকা পয়সা না দিতে পারতো, তো আমি টাকা পয়সা 1,500 জাপারি দিয়ে হাতে পাই ধরে ছুটিয়ে দিছি, আমার মা সাপোর্ট করতো। আমি এরকমই ছোটবেলায় আমার ভাই বোনকে আমি না খাওয়াইছি, না আমি নিজে না পড়ে ওকে পড়াইছি। তা আমার আশা ছিল আমি খুব ভালো একটা ছেলেকে বিয়ে করব, যে পরের উপকার আমাকে করতে দিবে। আর তার মানে তো এটা না যে আমি তার সংসারে ক্ষতি করে করব। আর লাস্ট হইল এখন ভালো মানুষ দাওয়াতে পেলাম না, জীবনে অনেক প্রতারিত হইলাম, মিথ্যা কথা বললে কাউকে ঠকাইতে পারবো না, আমার জীবনে কিছু ঘটেনি, তাই বিয়ে শাদী আর করবো না, কারণ ভালো মানুষ আমার কপালে জুটবে না। আমার তো ওই বয়সটা নেই যে আমি এখন কামলা জামলা যাকে খুশি তাকে বিয়ে করে 10 বছর চাকরি করে যে সংসারটা ওইভাবে গড়ে তুলতে পারবো। ছোটবেলার দিকে যাহাতে লেখাপড়ার যত ইচ্ছা ছিল এখনো আছে, আমি 4 পর্যন্ত লেখাপড়া করছি, ঠিক মতো ক্লাস করতে পারিনি, লেখাপড়া অনেক দুর্বল আছি, কোনো অনুমুক্তিতে ভর্তি হইলেও 9-9 ভর্তি হইতে হয়। বিভিন্ন জায়গায় সুযোগ পাই লেখাপড়ার দুর্বলতা, কেউ যদি আমাকে লেখাপড়া করাইতে চান, শুধু আমার মান ইজ্জতের নিরাপত্তাটা চাই, কারণ আমার অতীতে যা ঘটে গেছে বর্তমানে ইজ্জত নিয়ে ভালো থাকতে চাই। মানে আমি এটুকু বুঝি, কেউ যদি আমাকে মন প্রাণ দিয়ে না তার নিজের বোন বা মেয়ের মতো হেল্প করে, আমি 2-3 বছরে ইন্টার পাস করতে পারবো, আর জীবনে ভালো কিছু করতে পারবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে আমরা গল্পটা শুনলাম, এক অন্যরকম জীবনের গল্প। মানে একটা নারীর জীবনে সেই জীবনটা হেনস্থা হতে বা নারীর মর্যাদা নষ্ট হতে এবং তাকে সেই পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে এসে আজকে যেখানে দাঁড়িয়েছে, তাতে করে আমি বলতে পারি খুব স্ক্যাটার্ড একটা লাইফ, মানে ছেঁড়া বেড়া সোজা বাংলায়। সন্তান নষ্ট থেকে শুরু করে বিবাহিত জীবনে একেবারে ছোটবেলা থেকেই কষ্ট, একেবারে ছোটবেলা থেকে যখন থেকে কষ্ট বোঝার বুদ্ধিটা আসছে তখন থেকেই সে কষ্টের মধ্যে খেয়ে না খেয়ে জীবন পার করেছে। পড়াশোনা খুবই সামান্য পড়াশোনা করার সুযোগও পেয়েছে, তারপরে বিবাহিত জীবনেও সেই একই ঘটনার রিপিটেশন, সন্তান পর্যন্ত নষ্ট করতে হয়েছে। একটা নারীর সমস্ত কিছু বিসর্জন দিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে, বাট ওর আলটিমেট ইচ্ছা যেটা, তা হচ্ছে ও সামনের দিকে এগিয়ে যেতে চায়, ও ভালো থাকতে চায়, পড়াশোনা করতে চায়, একটা ভালো পজিশন সে হোল্ড করতে চায়, যতটুকু ওর এই সার্কামস্টেন্সেসে সম্ভব। এত কিছু হারানোর পরে যতটুকু সম্ভব ভালো থাকা ততটুকু সে চায়। আর একটা বিষয় হচ্ছে প্রিয় শ্রোতা, গল্পটি আসলে ও ঠিকভাবে সেভাবে গুছিয়ে বলার ক্ষেত্রে সেটা মেনটেন করতে পারেনি, কিছু কিছু জায়গায় আমাদের খাপ ছাড়াও মনে হয়েছে হয়তো। এই সব কিছুর পরেও এই গল্পটাকে আমরা সিলেক্ট করেছি আজকে আপনাদেরকে শোনানোর জন্য, বিকজ অফ এত কিছুর পরেও একটা মানুষ যে তার মেন্টাল সেটেলমেন্টে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া বা সুন্দরভাবে বেঁচে থাকার আশাটুকু করতে পারে, সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আর সেই বড় ব্যাপারটাই আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম আজকে বুলবুলির জীবনের গল্পের মধ্যে দিয়ে। ফাইনালি ও পড়াশোনা করতে চায় এবং জীবনে সফল হতে চায়, আমরা এই শুভকামনাই করি ওর প্রতি। এবিসি রেডিও এবং হ্যালো 920 টিম সবসময় এই শুভকামনা করে সমস্ত অতিথিদের যারা আসেন এখানে, সবার জীবনে সুন্দর হোক। এবং হয়তোবা আমাদের শুভকামনা এবং এতগুলো মানুষ আপনারা শোনেন, আপনাদের সবার দোয়া থাকে বলেই সেই মানুষগুলোর কোনো না কোনো গতি হয়, সেরকম একটা গতি ওর হোক। এই শুভকামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী বুধবারে আরও একটা জীবনের গল্প নিয়ে ঠিক একই সময়ে অর্থাৎ বুধবার রাত 11টায় ABC রেডিও 89.2 FM এ আমি সেতু হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
বাড়ি দিতে হবে, যেতে হবে পুরনো বাসিটা সুরে বেঁধে দাও, বুঝতে হবে নতুন সুর। পুরনো বাসিটা সুরে বেঁধে দাও, বুঝতে হবে নতুন সুর। আর দুঃখের পর
জীবনের গল্প
এক্সক্লুসিভলি অন ফিউশন BD.com